গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প কৌশিক মজুমদারের লেখা গোধূলি সন্ধি দ্বিতীয় ও শেষ পর্ব। শুরু করার আগে প্রথম পর্বে কি হয়েছে ছোট্ট করে বলে দিই। তামাটুলিতে জমিদার গোপীনাথ চৌধুরীর বাড়িতে সার্কাসের খেলা দেখাতে আসে জাদুকর গণপতি। সেখানে বন্দুকের খেলা দেখাতে গিয়ে খুন হয় নন্তু ওরফে ভূপেন। এছাড়াও আরেকটা খুন হয় তামাটুলিতে পুলিশ সুপারিনটেনডেন্ট রিচার্ড টেইলর। প্রিয়নাথ মুখোপাধ্যায় তারিণী চরণকে সঙ্গে নিয়ে তামাটুলি যান। তদন্তে নেমে তারিণী বুঝতে পারে যে এর পেছনে রয়েছে আরো অনেক জটিল সন্ধি। তারপর তাহলে শুরু করা যাক।
আপনারা কিছু নেবেন? সরি, ডিউটি আওয়ার্সে বোধ হয় আপনারা কিছু। এনিওয়ে, আমি একটা ড্রিঙ্ক নিচ্ছি।
সাইড টেবিলের ডিক্যান্টার থেকে গিলাসে সামান্য হুইস্কি ঢেলে শূন্যেই তাদের দিকে তাকিয়ে চিয়ার্স করলেন আর্থার স্মিথ।
চিয়ার্স! ইনফ্যাক্ট আপনারা আসবেন সেটা ভাবছিলাম, কিন্তু এভাবে সদল বলে আসবেন তা ভাবতে পারিনি। জমিনদার আসেননি? হি শুড অলসো কাম।
কথা চলছিল আর্থার স্মিথ সাহেবের বাংলোর বৈঠকখানা ঘরে বসে। চার্চের পিছনের রাস্তা ধরে সোয়া মাইল পথ গেলেই সুন্দর একটেরে বাসাখানি। লালচে টালিতে মোড়া এই ধরনের বাংলো বাড়ির নাম টিউডর বাংলো। ইংরেজ রাজপরিবারের মানুষেরা এই ধরনটাই পছন্দ করেন বেশি। ঢুকতেই লাল মোরাম বিছানো রাস্তা, তার দুধারে বাগান, একটা শিমুল গাছকে জড়িয়ে ধরে বেয়ে উঠেছে মাধবীলতার ঝাড়, তাতে ইতিউতি উঁকি দিচ্ছে নীল ফুল। দেওয়ালের ধারে আলো করে আছে রং বেরঙের বোগেনভেলিয়া আর ফুস ফুলের শাড়ি। পোর্টিকোতে দুইখানি বেতের চেয়ার পাতা। ঘরে ঢুকেই তারিণী বুঝেছিল কিছু একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। বিরাট বড় বড় সব তরঙ্গ, ট্রাঙ্ক, সুটকেস, হোল্ডল বেঁধেছেদে একপাশে রেখে দেওয়া। আসবাবের গায়ে সাদা কাপড় পরানো। দেওয়ালের ছবিগুলো নামিয়ে উল্টো দিকে মুখ করে রাখা। নিতান্ত না হলে নয়, এমন কিছু জিনিসপত্র বাদে গোটা ঘরটাই প্রায় ফাঁকা। আর্থার স্মিথ তামাটুলি ছেড়ে চলে যাচ্ছেন।
আই থিঙ্ক আই ডিজার্ভ এ ফেয়ারওয়েল। সেই ২৪ বছর বয়সে এদেশে এসেছি, মাদ্রাসের রেভলিউশন দেখেছি, কানপুরের সিপাহি মিউটিনি দেখেছি, এখন আবার এই নতুন সব স্বদেশীদের কাণ্ড দেখছি। নাও আই এম টু ওল্ড অ্যান্ড আই এম টু টায়ার্ড। নইলে এসব টেরারিস্টদের কেমন করে শায়েস্তা করতে হয় দেখিয়ে দিতাম।
প্রিয়নাথ মাথা নিচু করে শুনছিলেন। হারপার একটু উসখুস করে বললেন,
আসলে ইনারা ইনভেস্টিগেশন চালাচ্ছেন। ইনি লালবাজারের দারোগা প্রিয়নাথ মুখার্জি আর উনি প্রাইভেট ডিটেকটিভ তারিণী চরণ রায়। আপনার সঙ্গে একটু কথা।
কথা কি ব্যাপারে? আমি কি জানি? হোয়াই আর ইউ ড্র্যাগিং মি ইন দিস ম্যাস? আই এম সরি, আই হ্যাভ নাথিং টু টেল ইউ। ভেবেছিলাম আপনারা আমায় ফেয়ারওয়েল দিতে এসেছেন। সরি, আই মিসআন্ডারস্টুড। নাও গো।
এরপর আর কিছুই বলার থাকে না। প্রিয়নাথ আর হারপার পিছন ফিরলেও তারিণী দাঁড়িয়েই রইল।
ওয়েল ইয়ং ম্যান, তোমার কিছু বলার আছে?
আগে মারা যাবার আগে টেইলর সাহেব আপনাকে যে উপহারখানি দিয়েছিলেন সেটা ঠিক কবে আর কেন তা যদি জানা দেন।
মুহূর্তের মধ্যে স্মিথের চেহারায় অদ্ভুত এক পরিবর্তন দেখতে পেলেন প্রিয়নাথ, তাতে রাগ আর বিস্ময়ের অদ্ভুত মেলবন্ধন। এই পরিবর্তন এত স্পষ্ট যে তা লুকোনোর চেষ্টা বৃথা। স্মিথ সে চেষ্টাও করলেন না, খানিক আগুন জ্বলা দৃষ্টিতে তারিণীর দিকে চেয়ে বললেন,
হু আর ইউ অ্যাকচুয়ালি? আ কনজিউরার, আ প্রফেট, আর আ ফরচুন টেলার?
নো স্যার, আই এম এ ভেরি সিম্পল পার্সন স্যার, এ প্রাইভেট ডিটেকটিভ।
তোমাকে দেখে আমার দেশের বেকার স্ট্রিটের এক কনসাল্টিং ডিটেকটিভের কথা মনে পড়ছে। ওর দাদা মাইক্রফট আমার ক্লাসমেট ছিল। এনিওয়ে, টেলার আমাকে উপহার দিয়েছে তা তোমাকে কে বলল?
আমি জানতাম না, একটু আগে জানলাম এই ঘরে ঢুকে। ঘরের প্রায় সবকিছুই লটবহর বাঁধা হয়ে রয়েছে। বইগুলো যে গাঁটরিতে বাঁধা, তাদের স্পাইনে সোনার জলে লেখা নাম স্পষ্ট পড়া যাচ্ছে। প্রায় সবকটাই অফিসের লেজার আর শিকারের পদ্ধতির বই, সাহিত্যের একটিও নেই। শুধু একেবারে উপরে একটা ছোট বই কোনো মতে চেপে চুপে ঢোকানো হয়েছে। সত্যি বলতে কি, সেটা ঢোকাতে গিয়ে বইয়ের গাঁট ঢিলে হয়ে গেছে কিছুটা, অর্থাৎ এই বই একেবারে শেষ মুহূর্তে ঠেসে দেওয়া। আশ্চর্যের ব্যাপার, বইটার নাম টেলস ফ্রম শেক্সপিয়ার, আর স্পাইনের গোটা গোটা হরফে দুটি অক্ষর আর টি লেখা। আমি যদি খুব ভুল না করি,
এবার প্রিয়নাথের দিকে চেয়ে তারিণী বলল,
এই বই সেই টেলার সাহেবের ঘর থেকে পাওয়া নাট্যকার শেক্সপিয়ারের বইখানি জোড়া।
কিন্তু এই বই এখানে এলো কি করে?
সেটাই তো আমি সাহেবের থেকে জানতে চাইলাম।
স্মিথ এবার ধীর পায়ে পাশেই একটি চেয়ারে গিয়ে বসলেন। বাক্স খুলে চুরুট বার করে ডগাটা কেটে নিলেন ধারালো ছুরি দিয়ে। তারপর বার তিনেকের চেষ্টায় চুরুট ধরিয়ে মুখ ভর্তি ধোঁয়া ছেড়ে বললেন,
টেলারকে আমি আজ চিনি না, একেবারে ছোটবেলা থেকে চিনি। ওর বাবা পিটার আমাদের পরিবারে গ্যারিসনের দায়িত্বে ছিলেন। হোয়াট এ ম্যান হি ওয়াজ! পিটারের বড় ছেলে উইলিয়াম, আমি আর মাইক্রফট তিনজনেই একসঙ্গে লন্ডনের সেন্ট পলস ক্যাথিড্রাল স্কুলে পড়েছি। উই ওয়ার বেস্ট ফ্রেন্ডস। মাইক্রফটের বাবা সাইগার ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ছিলেন, পরে পা ভেঙে দেশে ফিরে যান, বাঁচেননি বেশি দিন। যা বলছিলাম, উইলিয়াম আর মাইক্রফট দেশে রয়ে গেল, আর আমি চলে এলাম এই দেশে সৈন্য হয়ে। তারপর কি না অভিজ্ঞতা হয়েছে। 1880 মেইওয়ানদের যুদ্ধে পায়ে গুলি লেগে খোঁড়া হয়ে গেলাম। ভেবেছিলাম পাটা গেল, যাই হোক, তারপর থেকে মন দিয়ে হান্টিং করি, গাছে মাচা বেঁধে বসে থাকি, কখন শিকার আসে। বিগ গেম তেমন শিকার করিনি, ভাল্লুক চিতা ইত্যাদি মেরেছে কিছু, তবে হ্যাঁ, বন্দুকের টিপ আমার অভ্রান্ত।
এইটুকু বলেই একটু যেন তটস্থ হয়ে গেলেন স্মিথ।
অবশ্য সেই ম্যাজিকের রাতের মিসাপের পর এখন ভাবি, কেন সেদিন আমায় লক্ষ্যভ্রষ্ট করলেন না? মাঝখান থেকে একটা নিরীহ মানুষের প্রাণ গেল। যা বলছিলাম, রিচার্ড ওয়াজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ছোট থেকেই শখ, ইন্ডিয়ায় আসবে, টাকা কামাবে, দেশে যখন ফিরবে সবাই ওকে নাবুব বলে ডাকবে, আর সে পথে সে অনেকটা এগিয়েও ছিল। আমার সঙ্গে চিঠিপত্রে যোগাযোগ করত নিয়মিত, চাকরিতে উন্নতিও দেখার মতো। মাসখানেক আগে শেষ যে চিঠি পেলাম তাতে লেখা, প্রমোশন পেয়ে তামাটুলিতে আসছে, আমার আগেই দেশে ফিরে যাবার কথা, ওর জন্যই পিছিয়ে দিলাম। তারপর মাঝে খবর এলো জাহাজে কিসব গণ্ডগোল হয়েছে, আরো এক মাস লাগবে, অতদিন দেরি করা আবার আমার পক্ষে সম্ভব না। লন্ডনে আমার বউ ছেলে মেয়েরা অস্থির হয়ে গেছে। আমি গোছগাছ শুরু করতে না করতেই দেখি রিচার্ড এসে হাজির।
আপনি কারণ জিজ্ঞাসা করেননি?
হ্যাঁ, করেছিলাম। বলো, জাহাজ অকারণে দেরি করছিল তাই স্পেশাল তার করে বন্দর থেকে ছোট বোট নিয়ে চলে এসেছে। সেখানকার জমিনদার ওর অনারে একটা পার্টি রেখেছিল।
সেদিন ওকে কেমন দেখেছিলেন? স্বাভাবিক?
হ্যাঁ, একেবারেই। তবে সদ্য জাহাজ থেকে আসায় একটু টায়ার্ড ছিল বলে মনে হল, কারোর সঙ্গে বিশেষ কথা বলছিল না। এখানের ওয়েদার স্যুট করেনি তখনও, বলল মাথা ধরেছে, আর হ্যাঁ, একজন স্টুয়ার্ডকে বলে রান্নাঘর থেকে কি যেন আনিয়ে মদের সঙ্গে মিশিয়ে ঢপ করে খেয়ে নিল। তারপর খানিক গল্প গুজব করেই বেরিয়ে গেল, বলল রেস্ট নেবে।
সেই দিনই আপনাদের শেষ দেখা?
হ্যাঁ, গেটের সামনে টেলার আমাকে বিদায় জানিয়ে বলল,
গুড বাই আর্কেডিয়া, আই ও ইউ।
সেই শেষ। তারপর তো সেই ম্যাজিকের দিন দেখা হবার কথা ছিল, অ্যান্ড ইউ নো দ্য রেস্ট।
বেরোবার সময় আনইউজুয়ালকে ঝুলেছিল?
ও হ্যাঁ, আপনি মনে করালেন তাই মনে পড়ল। সেই ম্যাজিশিয়ান দলবল নিয়ে গেটের সামনে বসেছিল। টেলার তাকে চিনতে পেরে সামনে গিয়ে কথা বলে, তাও বেশিক্ষণ না, সামান্য সময়।
কি কথা হয়েছিল
সেটা আমি কি করে জানবো? আমি কি কান পেতে শুনছিলাম?
শেষ প্রশ্ন, নন্তুকে গুলি করার আগে আপনি বন্দুক চেক করে নিয়েছিলেন?
না, করার প্রয়োজন বোধ করিনি। এটা খুব কমন একটা পার্লার ট্রিক। এ খেলা আগে আমি অনেক দেখেছি। এই ধরনের ম্যাজিকে বিশেষভাবে বানানো দুই ঘরা বন্দুকের একটাই গুলি থাকে, আর একটায় ফাঁকা কার্তুজ থাকে। ম্যাজিশিয়ান পরীক্ষা করানোর সময় আসল কার্তুজটা দেখায়, তারপর গুলি ছোঁড়ার আগে হাত সাফায়ের কায়দায় রিভলভারের সিলিন্ডারটা ঘুরিয়ে ফাঁকা কার্তুজটার সামনে নিয়ে আসে, ফলে আওয়াজ হয় কিন্তু গুলি বেরোয় না। কিন্তু তা বলে আমি স্পয়েল স্পট হতে চাইনি। তবে এখন মনে হচ্ছে একবার চেক করে নিলেই ভালো হতো।
মানে এক্ষেত্রে সিলিন্ডারটা শেষ মুহূর্তে ঘোরাতে ভুল হয়ে গেছে,
অথবা ইচ্ছে করে ঘোরানো হয়নি। কিন্তু
কিন্তু কি?
আমি বহু প্রাণীর শিকার করেছি মিস্টার মুখার্জি। মারা যাবার ঠিক আগের মুহূর্তে তাদের চোখের দিকে তাকিয়েছি, সবার চোখে দুটো জিনিস দেখেছি, ঘৃণা আর আতঙ্ক। কিন্তু এই নন্তুর কেসটা ওয়াজ সামথিং ডিফারেন্ট। গুলি করার ঠিক আগে ওর ছোয়াল নড়ে উঠেছিল, যেন কিছু কামড়াচ্ছে, আর তারপরেই ওর চোখে যেটা দেখতে পেলাম তা হল বিস্ময়, অপার বিস্ময়। তখন আর কিছু করার নেই, গুলি বেরিয়ে গেছে। নন্তু ঢলে পড়ার সঙ্গে সঙ্গে ওর কাছে গেলাম, মুখ হাঁ, মুখের ভেতরটা জীব কুচকুচে কালো গুঁড়ো গুঁড়ো কিছুতে ভরা।
এই কথা তো আপনি আগে বলেননি মিস্টার স্মিথ।
বিকজ ইউ নেভার আস্কড।
হাতের গেলাস রেখে আর্থার স্মিথ যেমনভাবে উঠে দাঁড়ালেন তার একটাই মানে,
আপনারা এখন আসুন।
তারিনী কিন্তু ঠায় দাঁড়িয়ে রইল।
কিন্তু আমার প্রশ্নের উত্তরটা?
আবার কি সে প্রশ্ন? এই তো বললে শেষ প্রশ্ন, তারপরেও আবার কি?
শেষ না, একেবারে প্রথম প্রশ্নের জবাব এখনো পেলাম না। টেলার সাহেব আচমকা আপনাকে এমন দুষ্প্রাপ্য একটা বই উপহার দিলেন কেন? কেনই বা তিনি বলেছিলেন আই ও ইউ? কি এমন উপকার করেছিলেন আপনি তা?
তাহলে আপনারা সত্যিটা জানতেই চান? দেন লেটস টক অ্যাবাউট দি এলিফ্যান্ট ইন দ্য রুম। মরা লোকের নামে নিন্দা করতে নেই, বাট রিচার্ড ওয়াজ অ্যান আউট অ্যান্ড আউট ওম্যানাইজার, অ্যাডিক্ট বলতে পারেন। সেদিন পার্টিতেও আমাকে আলাদা করে জানায় ইন্ডিয়াতে ফিরে ওর খুব গরম লাগছে, গা ঠান্ডা করতে একজন নেটিভ ওম্যান প্রয়োজন, দ্যাট টু ফর দ্যাট ভেরি নাইট। আমি ওকে আশ্বস্ত করি আজ রাতেই একটা ব্যবস্থা হবে, ও বাংলায় চলে যায়, যাবার আগে ওই কথা বলে। কৃতজ্ঞতা স্বরূপ ওই বইটাও পরের দিন উপহার হিসেবে পাঠায়।
তার মানে রাতারাতি ব্যবস্থা হয়েছিল?
Yes. আগে ওই লেডিজ হোমের মেয়েরা অ্যাভেলেবল ছিল, কিন্তু দ্যাট বিচ আরিয়েলা আসার পর থেকে তা বন্ধ হয়ে গেছে। ফলে আমাকে সান্তালদের পাড়া থেকে একটা ব্যবস্থা করতে হয়।
একটা ভয়ানক সম্ভাবনার কথা প্রিয়নাথের মনে পাকি উঠছিল, কিন্তু সেটা জমাট বাঁধার আগেই তারিণী সেই প্রশ্নটা করে ফেলল।
সাঁওতাল কে?
বুধনি, দ্য ডেড বেদিয়া গার্ল।
হোমের এই অংশটা যে নতুন করে তৈরি হয়েছে তা দেখলেই বোঝা যায়। চুন সুরকি আর ছোট ছোট ইঁটের মজবুত গাঁথুনি, ফলে চার্চের পিছন থেকে লম্বা টি অক্ষরের মতো উইং বেরিয়ে পিছনের জঙ্গল অব্দি চলে গেছে। হোমের দালানে ঢুকতেই একখানি গথিক আর্চ, তার উপরে বড় বড় করে লেখা সেইন্ট ক্যাথরিন হোম ফর নেটিভ উইমেন। এখানে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ, কারো সঙ্গে দেখা করতে হলে পাশে অফিস ঘরে জানাতে হয়, একটা ভিজিটিং রুম আছে, কথাবার্তা সেখানেই চলে। গোমরামুখ মেট্রন এসে জানালো,
ম্যাডাম এলা এখন হোমে নেই, উনি অসুস্থ, ওনাকে ওনার মেডিটেশন হাউসে পাওয়া যাবে।
প্রমাদ গুনলেন হারপার, ম্যাডাম আদৌ দেখা করবেন কিনা সন্দেহ, কাউকে পাঠিয়ে একবার খোঁজ নিতে হবে। অগত্যা হারপার মেট্রনের হাতে একটা চিরকুটে নিজেদের নামধাম আর দেখা করার কারণ লিখে পাঠালেন। খানিক বাদে একটি সাঁওতাল মেয়ে এসে মেট্রনের কানে কানে কি যেন বলল। মেট্রন ঘাড় নেড়ে বললেন,
তবে আর কি, যান আপনারা, মাদাম রাজি হয়েছেন, কিন্তু ওকে বেশি প্রশ্ন করে জ্বালাতন করবেন না জানো।
হোম থেকে হাঁটা পথে একটা মাঠ পেরিয়ে ছোট্ট একটা কাঠের বাড়ি, দেখেই বোঝা যায় খুব বেশি দিন তৈরি হয়নি। সামনে এক ফালি বাগিচায় নানা রকম মৌসুমি ফুল ফুটেছে। দুধাপ সিঁড়ি বেয়ে উঠে বারান্দা, আধখোলা দরজার পাল্লায় ক্রুশবিদ্ধ যিশুর মূর্তি। দরজায় টোকা দিতেই ভিতর থেকে কামিন ভেসে এলো। তারিণী জুতো খুলে ঘরে ঢুকতে যাচ্ছিল, প্রিয়নাথ মাথা নেড়ে মানা করলেন, সাহেবদের এসব চলে না। ঘরের ভিতরে আসবাব প্রায় কিছু নেই বললেই চলে। বসার ঘরের মাটিতে একটা মোটা তোষক পাতা, সামনে একটা বড় পাত্র আর তিনখানি গেলাস, হালকা একটা ফুলের সুবাস ভেসে আসছে। কোন ফুল বুঝতে পারল না তারিণী। দেওয়ালে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা দ্য লাস্ট সাপারের একখানি অদ্ভুত ভালো কপি, আর একপাশে ছোট কাঠের আলমারি। এত কম আসবাবে এই নিরাভরণ ঘরটিকে যেন বিশাল দেখাচ্ছে। ঘরের অন্য প্রান্তে কুচকুচে কালো লেসের পোশাক পরে বজ্রাসনে বসে আছেন মাদাম এলা, হাত দুটো থাইয়ের ওপর পাতা, কালো পোশাকের মধ্যে ধপধপে গোলাপি হাতখানি পদ্ম ফুলের কোরকের মতো লাগছে। কালো লেসের ঘন জাল চোখ বাদে গোটা মুখটাকে আড়াল করে প্রায় বুক অব্দি ছোলা।
আমায় ক্ষমা করবেন, আসলে সেদিনের দুর্ঘটনায় মুখের বেশ কিছুটা পুড়ে গেছে, তাই এই মুহূর্তে আমার পোড়া মুখ আপনাদের দেখাতে পারছি না। বুধনি আমার খুব কাছের ছিল, জানি আপনারা ওকে কি চোখে দেখেন, কিন্তু ও যে পথে গেছিল সেটা পেটের দায়ে গেছিল। শোকের এই কালো পোশাক বুধনির জন্যে।
খানিক্ষণ কেউ কোনো কথা বলল না। শুরু করলেন হারপার, তিনি বাকি দুজনের পরিচয় দিয়ে বললেন,
এরা আপনাকে কিছু প্রশ্ন করতে চান, অবশ্য যদি আপনার আপত্তি না থাকে। আসলে পরপর এমন কিছু ঘটনা ঘটল,
যা জানার আছে জিজ্ঞাসা করতে পারেন, যদি আমি কোনো সাহায্য করতে পারি তবে সত্যিই খুশি হব।
আপনার স্বামী ডক্টর ওয়ার্ডের সঙ্গে আলাপের সুযোগ ঘটেছিল আমার, তখন অবশ্য আপনাকে চিনতাম না।
কতদিন আগে?
তাও প্রায় বছর দশেক তো হবেই।
তখন আমার সঙ্গে ডাক্তারের আলাপ হয়নি, দশ বছর যদি হয় তখন উনি সত্য সত্য বিপদনিক হয়েছেন, তার কয়েকদিন পরেই তো আমেরিকায় গেলেন।
হ্যাঁ হ্যাঁ বলেছিলেন বটে, এই দেশে আর মন টিকছে না, নিউ ইয়র্কে যাবেন।
ওখানেই আমার সঙ্গে পরিচয়, আমার মায়ের যক্ষা হয়েছিল, উনি অনেক চেষ্টা করেছিলেন সারাতে কিন্তু পারেননি। আমার বাবা আগেই মারা গেছিলেন, মা মারা যাবার পর একেবারে অনাথ হয়ে যায়, ডাক্তার ওয়ার্ডে নিজের অ্যাপোথেকারিতে রেখে আমায় কাজ শেখান।
আপনারা আবার এদেশে ফিরে এলেন কেন?
আপনি পল কেলির নাম শুনেছেন?
খানিক কানে এসেছে বটে। নিউ ইয়র্কে গ্যাংস্টার, সেখানে অপরাধ জগতের একচ্ছত্র অধিপতি।
ঠিকই শুনেছেন, তবে ওই লোকের নামে যত যাই শুনুন না কেন কম হবে। পল কেলির অত্যাচারের সীমা নেই। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের দিয়ে জঘন্য অপরাধ করায়, বারের নামে পতিতালয় চালায়, দোকানিদের থেকে জোর করে টাকা উসুল করে, না দিলে ওর পোষা গুন্ডারা এসে পেটায়, তাতেও না মানলে খুনি করে ফেলে। বুড়ো ডাক্তার ওয়ার্ডের ক্লিনিকের উপর ওদের নজর পড়েছিল, ইচ্ছে ছিল সেটাকেও পতিতালয় বানাবে। একদিন সন্ধেবেলা ক্লিনিক থেকে বাড়ি ফেরার সময় ডাক্তারকে মেরে প্রায় আধমরা করে দিল। সেদিনই আমরা ঠিক করলাম আর না, এবার পালাতে হবে। ইংল্যান্ডে যাওয়াই যেত, কিন্তু ওয়ার্ড চাইলেন ইন্ডিয়াতে ফিরতে। হাজার হোক, সেখানেই অ্যালিস মানে ওর প্রথম বইয়ের কবর আছে। এদেশে আসার কিছুদিনের মধ্যেই আমি প্রভু যীশুর স্মরণ নিয়ে ক্যাথলিক হলাম। তারপরেই কলকাতার ওল্ড মিশন চার্চে আমাদের বিয়ে হল।
আগে আপনি ক্যাথলিক ছিলেন না?
না, আমার জন্ম নিউ ইয়র্কেই এক ইহুদি পরিবারে। আমার বিয়ের আগের নাম অ্যারিয়েলা ক্যান্টার।
আর তামাটুলিতে আসা কিভাবে?
এটা তো অনেকেই জানে, প্লেগে ডাক্তার ওয়ার্ড মারা গেলেন, এদিকে এখানের এই হোমটা নাম কেউ আসতে চলছিল। চার্চের ফাদার ডাক্তার পিয়ারসনকে অনুরোধ জানান চেনা কেউ যদি এর দায়িত্ব নিতে পারেন। পিয়ারসন আবার আমার স্বামীর বন্ধু ছিলেন, এদিকে কলকাতা আমার কাছে দমবন্ধ ঠেকছিল। আমিও প্রতিমাকে নিয়ে এখানে চলে আসি। প্রতিমাকে আপনারা চিনবেন, জমিদার বাড়ির ছোট বউ, আগে আমার সঙ্গে কাজ করত, ভেরি গুড গার্ল।
রিচার্ড টেলারের সঙ্গে তো আপনার দেখা হয়েছিল, তিনি ডাক্তারের খোঁজ করায় আপনি তার সঙ্গে কথা বলেন, কি হয়েছিল তার?
ওর অনারে জমিদারবাবু একটা পার্টি থ্রো করেন, সেখানেই সামান্য কথা হয়। এই দেশে এসে ওর একটু সর্দি গর্মি মতো হয়েছিল, তাই জিজ্ঞেস করছিলেন কি করা যায়।
আপনি কি বললেন?
আমি টোটকার কথা বলেছি, বললাম এক পেগ গ্রাম নিয়ে এক চিমটে গোলমরিচ মিশিয়ে খেয়ে দেখতে, অনেক সময় কাজ দেয়।
হারপার আর প্রিয়নাথ চোখাচোখি করলেন। আর্থার স্মিথ তবে এর কথাই বলেছিলেন, আর কোনো কথা হয়নি?
না, আসলে তার আগেই
এখানে আমার একটা ভুল হয়েছে, আই এম স্টিল সরি। হাতে গ্লাস নিয়ে আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, খেয়াল করিনি সিস্টার এলা পেছনে আছেন, ঘুরতে গিয়ে হাতের গ্লাসের গোটাটাই ওর গলা বন্ধ কোটে গিয়ে পড়ে। উনি কোট ছেড়ে ফেলেন, কিন্তু সেই ঠান্ডায় আর বেশিক্ষণ থাকেননি। আই এম ভেরি সরি ম্যাডাম।
না, ইউ শুড নট বি, এ তো দুর্ঘটনা, হতেই পারে।
অবশ্য টেলার সাহেব নিজে ম্যাডামের খোঁজ নেন, আমি দেখেছি।
কি খোঁজ নিচ্ছিলেন টেলার?
প্রিয়নাথ এলার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন।
যেমনটা একজন ভদ্রলোকের করা উচিত, উনি গাড়ি পাঠিয়ে আমায় পৌঁছে দেবেন কিনা, ও অন্য পোশাকের ব্যবস্থা করবেন কিনা ইত্যাদি, বড়জোর মিনিট পাঁচেক, তারপরেই আমি পার্টি ছেড়ে চলে যাই।
গণপতির ম্যাজিক শোতে আপনি গেছিলেন?
গেছিলাম, কিন্তু স্টেজে যা হলো জাস্ট হরিবল।
কোথায় বসেছিলেন?
প্রথমে মঞ্চের ডান দিকে, হোমের বাকি মেয়েদের সঙ্গে। খানিক পরে উল্টো দিকে, যেখানে প্রতিমারা বসেছিল ওখানে গিয়ে বসি।
বুধনি কিভাবে মরল আপনার কি ধারণা?
আ ক্লিয়ার কেস অফ পয়জনিং, আই থিঙ্ক হাড়িয়া বা অন্য কিছু বিষাক্ত হয়ে গেছিল, সেটা থেকেই বিষক্রিয়ায় মৃত্যু।
কেউ বিষ দিতে পারে কি?
পারে, কিন্তু কেন দেবে, মোটিভ কি? বুধনির সচ্চরিত্র ছিল না, কিন্তু সেটার জন্য কেউ ওকে বিষ কেন দেবে?
কিন্তু ম্যাডাম, এটা কি জানেন, সেই পার্টির রাতে বুধনিকে পাঠানো হয়েছিল টেলারের ঘরে তাকে সন্তুষ্ট করতে। মেবি ও এমন কিছু জেনে ফেলেছিল যেটা কারো পক্ষে ক্ষতিকারক।
এটা তো আমার জানা ছিল না, কি ভয়ানক।
হাতে কপাল চেপে ধরলেন এলা।
আচ্ছা, সেদিন আগুনটা কেমন করে লাগলো মনে আছে আপনার?
আমার ঘুম খুব পাতলা, ঘরের দরজা বন্ধ থাকলেও জানলা খোলা ছিল। আচমকা মনে হলো একটা কাঁচ ভাঙার শব্দ শুনলাম, সঙ্গে সঙ্গে জেগে দেখি ঘরে পোড়া কাপড় আর কেরোসিনের গন্ধ। কোনো মতে উঠে দরজা থেকে দৌড়ানোর আগেই দেখতে পেলাম আগুন প্রায় দরজা ছুঁয়ে ফেলেছে। প্রাণ নিয়ে কোনো মতে বেরিয়েছি, কিন্তু বুতনিক দেহের যোগ্য সৎকার করা গেল না। এ আক্ষেপ আমার সারা জীবন থাকবে। প্রভু যীশু আমায় আশা করি ক্ষমা করবেন।
ঘরের সবাই চুপ, নিস্তব্ধতা ভাঙলেন প্রিয়নাথি।
যাক, আপনাকে আর বিরক্ত করব না, আপনি বিশ্রাম করুন, আমরা উঠি।
হ্যাঁ, দরকার হলে আবার আসবেন। তবে আমার ঘরে এই প্রথমবার আপনারা এলেন, আপনাদের সামনের পাত্রে একটা পানীয় আছে। আমি এখন ক্যাথলিক হলেও কিছু কিছু ইহুদি স্বভাব ছাড়তে পারিনি। আমাদের বাড়ি কেউ এলে প্রথমবার এই পানীয় অফার করা হয়। আমরা একে বলি নেসেক, ত্যাগের তরল। দয়া করে সবাই একটু পান করে নিন।
বাদামি হলদে অদ্ভুত সেই তরলটি বড্ড বিস্বাদ। তারিণী স্পষ্ট দেখল প্রিয়নাথের প্রায় উল্টে বমি আসছে। তিনি কোনো মতে সামলালেন। মাদাম এলাকে বিদায় জানিয়ে ফেরার পথে পকেট থেকে তারিণীর দেওয়া চিরকুট বার করে প্রিয়নাথ বললেন,
এবার জমিদারবাবু আর বিপিন দুজনকেই জমিদার বাড়িতে পেয়ে যাব, কিন্তু এলার ঘরে তুমি একেবারে মুখে কুলু পেটে বসে রইলে যে, কি মনে হচ্ছে, কোনো আশা আছে?
তারিণী জবাব দিল না, মাটির দিকে তাকিয়ে হাঁটতে লাগল, ভুরু দুটো কোঁচকালো।
কিছু ভাবছ?
আচ্ছা হারপা সাহেব, এলা ম্যাডামের গলায় কি যিশুর ক্রুশ না লকেট, এটা কোনোদিন খেয়াল করেছেন?
করব না কেন, লকেট, তাতে মাদার অফ পার্লের উপরে আঁকা প্রভু যিশুর মুখ।
ঠিক ঠিক, বটেই তো বটেই তো।
এই বলে প্রিয়নাথ আর হারপারকে প্রায় চার কদম পিছনে ফেলে তারিণী শীষ বাজিয়ে লম্ফ দিয়ে হাঁটতে লাগল। বিপিনকে খুঁজে পেতে বিশেষ কষ্ট হল না। এই কদিনেই সে জমিদার বাড়ির চাকর পাকরদের সঙ্গে জমিয়ে ভাব করে ফেলেছে, প্রায় সবাই তাকে এক ডাকে চেনে। থানায় হারপার সাহেবের কি যেন একটা কাজ ছিল, তিনি আর এলেন না। জমিদার বাড়িতে এসে পাইককে জিজ্ঞেস করতেই আঙুল দিয়ে বিপিনকে দেখিয়ে দিল। বাগানের এক কোণে বুড়ো মালি জমিতে নিড়েন দিচ্ছে। বিপিন তার পাশে খালি গায়ে গামছা পরে উবু হয়ে বসে হাসি হাসি মুখে গপ্প জুড়েছিল। প্রিয়নাথদের এদিক পানে আসতে দেখে শশব্যস্ত হয়ে উঠে দাঁড়াল। প্রিয়নাথ প্রশ্ন করলেন,
তুমি তো বিপিন?
হাত জোড় করে মাথায় ঠেকিয়ে বিপিন উত্তর দিল,
হ্যাঁ দরকার সাহেব, মুই সেই অধম।
পুরো নাম কি?
বিপিন কুমার পাত্র আছে।
দেশের বাড়ি কোথায়?
পাত্র স্যার, মাকড়।
বিপিনের কথায় এখনো সেই টান একেবারে যায়নি বোঝা গেল। কলকাতায় বাংলার মধ্যে এদিক ওদিক গোলে বেরিয়ে পড়ে।
তোমায় কিছু প্রশ্ন করার ছিল, একটু ওদিকে চলো
বলে প্রিয়নাথ বাগানের ধারে একটা বেঞ্চে বসে পকেট থেকে নোটবুক আর পেন্সিল বার করলেন। তারিণী বসল না, সে বিপিনের পাশেই দাঁড়িয়ে রইল। বিপিনের চেহারাটা ছোটখাটো হলেও বাঁধনই চমৎকার, দেখলেই মনে হয় যেন সার্কাসে অ্যাথলিট হওয়ার জন্যই জন্মেছে। হাতে পায়ে অজস্র পেশি সামান্য নাড়াচাড়াতেই অদ্ভুত বিভঙ্গ তুলছে।
তুমি কতদিন ধরে বোসের সার্কাসে আছো?
তা প্রায় শুরুর দিন থেকে।
বোস তোমায় আগে থেকে চিনতেন?
একে না, মুই তো দেশের ঘর থেকে কলকাতা আসছো চাকরি খুঁজে, চাকরি মিলল নাই, তো সিমলাতে খুদিবাবু রাখরা নাম লিখালুম। সেখানে লাঠি খেলা, ব্যায়াম, পেরালাল বারে খুব নাম হলো। একদিন বোস সাহেব এলেন, খুদিবাবু আমাকে দেখিয়ে বললেন, ইটিকা তোমার সার্কাসে লাও, এক দুটি খেয়ে পড়ে বাঁচুক। বোস বললেন, যা বলবো তা শুনবে। বললুম, আপনি মালিক, আপনার পাচুতে পাচুতে ঘুরবক। বোস হেসে কইলেন, উহার দরকার লাই, কোথা শুনলেই চলবে। সেই থেকে সার্কাসে আছি।
সার্কাসে কি খেলা দেখো?
এটা পিজের খেলা, পেরালাল বালের খেলা, ব্যালেন্সিং, হাই জাম্প, পোল ভল্ট, এখন কিছুদিন বন্ধ আছে।
কেন?
চোট লাগলো যে, বারের খেলা দেখাচ্ছিলাম, এই জয়েন্টের স্ক্রু ঢিলা হয়েছিল, আগে দেখিলাই বার্লি মাটিতে পড়লাম। বোস সাহেব বললেন, তুই মাস তিনেক বিশ্রাম লেটা ছোঁড়া, এদিকে গুণপতির হেলপারের দরকার ছিল, আমি বসে থাকতে পারবো, তাই জুতে গেলাম, তিন মাস পরে আবার খেলা দেখাবো।
এখন তুমি উঁচু পাঁচিল বাইতে পারবে কিংবা বাঁশ দিয়ে টপকাতে?
তা পারবো। কেনে?
এমনি জিজ্ঞেস করলাম, এখানে তোমার কি কাজ?
সেকেন্ড হেল্পার। ম্যাজিশিয়ানে যতটা ম্যাজিক মুঞ্চে দেখেন, উটা চার আনা বটে, বাকি বারো আনা হয় স্টিজের পিছনে, উহাতে হেল্পার লাগে। আমি ছিলাম সেকেন্ড হেল্পার।
আর ফার্স্ট?
ও যে ছুঁড়াটা সাহেবের হাতে মুটল নন্তু, ও ছাওয়াল ছিল ফার্স্ট হেল্পার।
ও কবে আসে সার্কাসে মনে আছে?
হ্যাঁ, খুব আছে। আমরা বরোদা রাজবাড়িতে সার্কাস দেখি, আশেপাশে কিছু খেলা দেখাচ্ছি, একদিন বোস উহাকে নিয়ে তাঁবুতে এলেন, বললেন, শুনে রাখ, ই নাম ভূপেন, আজ থেকে সার্কাসে হেল্পারের কাজ করবে। সার্কাসে হেল্পারের কাজ করে নদে আর বলাই। তারা বললে, তবে কি আমাদের ছুটি? বোস বললেন, তুরাও থাকবি, এ শুধু গুণপতিকে হেল্প করবে।
এই ভূপেন মানে নন্তু কেমন মানুষ ছিল?
একে কি আর বলি, মোরা মানুষের নামে খারাপ কইতে লারবো, কিন্তু ছোঁড়া চালাক ছিল খুব।
কেমন?
এই গুণপতির সামনে, প্রফেসর বোসের সামনে মাথা নিচু করে থাকতো, যেন বুঝেই না কিছু। তারা সুরে যেতেই তাদের পাচুতে যা তা নিন্দেমন্দ করত, আর সব বিষয়ে প্রচুর কৌতূহল।
কৌতূহল? কিরম কৌতূহল?
এই সার্কাসের টাকা কোথা থেকে আসে, কে কে বুসবাবুর সঙ্গে দেখা করতে আসে, আশেপাশে কোন সুদেশীদের উৎপাত আছে কিনা। সুদেশীদের বেশ ভয় পেত ছোঁড়া। এবার আমরা সিবার পাটনায় শোনা গেল সুদেশীরা কোন কাপড়ের দোকান জ্বালিয়ে দিয়েছে। সেদিন যদি দেখতেন, সারাদিন তাঁবুর বাইরে বেরোলই না, খেলার সময় হিপোড্রমের পাশেই থাকে, সেদিন মাথা ধরেছে বলে তাঁবুতে শুয়ে রইল। পুরে যখন জানা গেল ভাইয়া ভাইয়া ঝগড়ায় মনটা হয়েছে, তখন ছোঁড়া শান্ত হইল।
তুমি নাকি পুলিশকে বলেছো এখানে আসার পর নন্তুর ব্যবহার বদলে গেছিল?
তা বদলে গেছিল আর কি। যেদিন এখানে এলুম বিকেলে, আমি গুণপতি আর নন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ অফিসের দালান বানানো দেখছিলাম। পাঠশালা মাস্টারবাবু আমাদের পানে আসছিলেন, এমন সময় উপর থেকে একটা সাঁওতাল বিটি ছিল মাথার ইঁট নিয়ে নিচে পড়ে গেল। আমরা দৌড়ালাম, আমি আর গুণপতি, বাকি কুলি কামিনরাও দৌড়ে এলো, মাস্টারও এলেন, নন্তু এলো না। বিটি ছিল একটা তেমন কিছু হয় নাই। আমি ফিরে জিজ্ঞাসা করলাম, তুই এলে না কেন রে? নন্তু আমার যেন দেখতেই পেল না। গুণপতিকে বললে, আমার সঙ্গে তাঁবুতে চল, কোথা আছে।
তারপর তোমরা তাঁবুতে গেলে?
আমায়ও ঢুকতে দেয় নাই, ভিতরে ফিসফিসিয়ে কি কথা হলো জানতে পারি নাই। শুধুই পাশ শুনলাম গুণপতি বললে,
তোর পায়ে ধরি, সোটা হয়ে যাক, তারপর তোর যা মনে হয় কর।
তারপর নন্তু কি বললো?
তখন কিছু বলেনি। আর একদিন শুনলাম তাঁবুর ভিতরে নন্তু জোরে জোরে বলছে,
চাকর চিরকাল চাকরই থাকে, মালিক হবার সুযোগ থাকলেও হয় না, বোস তোমাকে কুকুরের মতো রেখেছে। আমি যা বলছি শোনো, নিজের মালিক নিজে হবে, লাখ টাকার বিছানায় শুয়ে থাকবে।
জবাবে গুণপতিও কিছু একটা বলেছিল, বেড়াবার সময় নন্তু বলে বেড়ায়,
শালা চাকর চিরকাল চাকরই থাকে, মালিক হবার সুযোগ পেলেও কুকুরের পেটে কি ঘি সহ্য হয়।
এই ঘটনার পর তুমি গণপতির তাঁবুতে গেছিলে?
আমি আর হরিবতি, আমরা জিজ্ঞেস করি কি হয়েছে। গুণপতি আমারে বলে কিছু হয় নাই, হরিকে থেকে যেতে বলে, আর বলে সবাইকে বলে দিতে তাঁবুর ভিতরে যেন কেউ না আসে। আসলে উহাদের মধ্যে আপনারা জানেন।
আচ্ছা এবার বলো, ম্যাজিকের দিন কি হয়েছিল? সকাল থেকে যা হয়েছিল সব বলবে।
বিশেষ কিছুই হয় নাই, অন্য সময় দিন যেমন হয়। তবে সেদিন কোন কারণে নন্দুর কাজে মন ছিল না, তাসের ম্যাজিকের কাট বাঁটতে তিনবার ভুল করলে। আমি বললাম, এ ছাড় কালা, আমি করে দিচ্ছি। তুও বলে,
আজকের দিনটা দেখে দে ভাই, এ পুরস্কার পাবি।
সেদিন সব কিছুই আমি সাজালাম। সন্ধ্যা হবার কিছু আগে নন্দু বললে, শুরু তো একটু দেরি হতে পারে, বাজনদারদের জোর জোর বাজাইতে বললো। বললাম, কেন দেরি হবে? বলে, গুণপতি এখন লাই, একটু কাজে গেছে। কি কাজ বলাতে বলল, তোর এত কোথা কিসের? আমি আর কিছু জিজ্ঞাসা করি নাই।
আচ্ছা এই যে ভূত নামানোর খেলা, এতে সত্যি ভূত নামে?
বিপিন উত্তর দিল না।
নামে কি?
ম্যাজিকের কৌশল বলতে লাই, রাজা ভোজ আর রানী ভানুমতি পাপ দেন, গুণপতি বলেছে আমি বলতে লাগব।
তাহলে আমি বলি, বাংলায় একে বলে স্বরক্ষেপণ, মানে ইংরেজিতে ভেন্ট্রিলোকুইজম। এতে ঠোঁট না নাড়িয়ে এমন ভাবে কথা বলা যায় যেন মনে হয় অনেক দূর থেকে কেউ কথা বলছে। গণপতি এই জিনিস পারে, আমি আগে দেখেছি।
প্রিয়নাথ মাথা নেড়ে সায় দিলেন। সেই সেবার মেসানদের কীর্তিকলাপের সময় তিনিও গণপতির এই ক্ষমতা দেখেছেন।
কিন্তু আসল প্রশ্ন অন্য জায়গায়, বন্দুকের কৌশলটা ঠিক কি, এটা বলো দেখি।
বুলা বারণ, গুণপতি আমায় পোড়া মাথা দিব্যি দিয়েছে।
খুব ভালো, তবে শুনে রাখো বিপিন, নন্তু আর টেলার সাহেবের মৃত্যুর যোগ প্রায় স্পষ্ট। তাতে যদি গণপতির দোষ প্রমাণিত হয় তবে তোমাকেও যেন ষড়যন্ত্রে সাহায্যকারী হিসেবে ফাঁসি দেওয়া হয় সেটা আমি নিশ্চিত করব। সুতরাং শেষবারের মতো বলছি, তারিণীবাবু যা প্রশ্ন করছেন তার জবাব দাও, আর হ্যাঁ, মিথ্যে বলার চেষ্টাও করবে না।
মৃত্যু ভয় এমন জিনিস যা পোড়ামাতার দিব্যিকেও বিলকুল ভুলিয়ে দিতে পারে। হাউমাউ করে কেঁদে প্রিয়নাথের পায়ে ধরল বিপিন।
আমি কিছু করি নাই, আমার পাশে দিবে না কে, আমি তা জানি, সব বুঝবো। গুলির কালায় মন কি চুলায়, গুণপতি কলকাতার ধান সস থেকে উডা দিয়া কিছু নকল গুলি বানাইছে, তিন চার রকমের ধাতু দিয়ে বানানো এই গুলি, এমনি তো গোল গোল সীতার গুলির মতোই, কিন্তু কিন্তু চাপ লাগলে কালো গুঁড়া গুঁড়া হয়ে যায়। তুই গুঁড়া রিভলভারে একটা গুঁড়া থাকা আসল গুলি আর একটা এই নকল গুলি, খিলা দেখানো সময় যাকে গুলি মারা হয় সে আগে থেকে মুখে আসল সীতার গুলি পুড়ে রাখে,
সেদিন তবে কি হয়েছে, গণপতি বন্দুকের সিলিন্ডার ঘোরাতে ভুলে গিয়েছে?
যাতে ভুল না হয় তাই গণপতি সিলিন্ডার ঘোরানোর পর উইংসে আমার দিকে একবার চেয়ে হাত উঠায়, আমি সেদিন দেখেছি গুণপতি সিলিন্ডার ঘুরিয়েছে, হাত দেখেছে।
মানে যে গুলিটা পরীক্ষা করতে দেওয়া হয়েছিল সেটাই মেকি গুলি?
আপনি ভুল করছেন দারোগাবু, মেকি গুলিটা ছিল নন্তুর মুখে। আর্থার সাহেব গুলি ছোঁড়ার মুহূর্তে চোয়ালের চাপে সেটা গুঁড়ো হয়ে যায়, নন্তু বোঝে সে ভুল গুলি মুখে পুড়েছে, কিন্তু তার আগেই যা হবার হয়ে যায়। আর্থার সাহেব এই কালো গুঁড়োই দেখেছিলেন নন্তুর মুখে। আচ্ছা বিপিন, এই গুলি নন্তুর মুখে কে পুড়ে দিয়েছিল?
কথা তো ছিল গুণপতির দৃষ্টি যে ওটার আগে নন্তু বলে গুলির খেলা সে দিকে হবে, গুণপতি রাগ করে শেষে মেনে নেয়, এটাও বলে আজ তোর শেষ খেলা, কিন্তু গুলি নন্তু নিজেই নিজের মুখে ঢুকাইছে।
তুমি দেখেছো ঢোকাতে?
আমি তখন খেলার দিকে ব্যস্ত ছিলাম, খেলা শুরু হলে অন্যদিকে দেখা যায় না।
মুখে পোড়ার আসল গুলিটা কোথায় থাকে?
গুণপতির কাছে।
জমিদার মশাই কোনো কাজে জিরোনিয়া গেছেন, কখন আসবেন কেউ জানে না।
আমি একটু পুলিশ স্টেশন থেকে ঘুরে আসি
বলে প্রিয়নাথ চলে গেলেন। ঝিরনি নদীর তীরে খানিক বসে তারিণী ভাবতে লাগল, একটা জটিল জাল যেন চোখের সামনে ফুটে উঠেই মিলিয়ে যাচ্ছে, সবকটা চরিত্র যেন পারদের মতো পিচ্ছিল, কাউকে ধরা যাচ্ছে না, চেনা যাচ্ছে না, এমনকি যে প্রিয়নাথ কিংবা গণপতিকে সে চেনে বলে ভাবত তারাও কেমন যেন অদ্ভুত অচেনা হয়ে যাচ্ছে। সন্ধ্যা নামল, ঝোপের ঝিঁঝি পোকাদের ডানায় কিরকির শব্দে যেন গোটা নদীর পার মুখর হয়ে উঠেছে, জমে থাকা অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে একদল জোনাকি। আরো খানিক বসে থাকতো হয়তো, কিন্তু বড় বড় ডাঁশ মশার কামড় পা ফুলিয়ে দেয়। ঘরে ফিরে তারিণী দেখল মাখন এক কিশোরীর সঙ্গে আন্তরিক আলাপে মগ্ন, একে তারিণী আগে কোথাও দেখেনি, কিন্তু মাখন গল্প করছে যেন কতদিনের চেনা। কিশোরীর পরনে লম্বা সাদা গাউন, গলায় প্রভু যিশুর লকেট ঝুলছে। তারিণীকে ঘরে ঢুকতে দেখেই মেয়েটি থতমত খেয়ে উঠে দাঁড়াল। মাখন বললে,
আরে রে, উঠে গেলে কেন? উনি তো আমার তিনি। আর এই যে যে মিষ্টি মেয়েটাকে দেখছ, এর নাম খুকি, তো ধরি উত্তমা। আর একটা কি দাঁত ভাঙা ইংরেজি নাম আছে, সে আমি বলতে পারছি না। এই তামাটলিতে আসার সময় টেরে নিয়ে আলাপ, তোমার সঙ্গে জন্য কি দরকার আছে?
তারিণী কিছু বলার আগেই মেয়েটি তার পায়ে কেঁদে পড়ে বলল,
আপনি মাস্টার মশাইকে বাঁচান তারিণী বাবু, পুলিশ একটু আগে মিথ্যে মামলায় ওকে গ্রেফতার করেছে।
মাস্টার মশাই মানে এখানকার প্রাথমিক স্কুলের মাস্টার? হঠাৎ করে কি এমন হল? সবটা আমায় খুলে বলো তো উত্তমা।
১৮৯৭ সালের মার্চ নাগাদ গোটা কলকাতায় একেবারে হইচই পড়ে গেল। স্বামী বিবেকানন্দ মাদ্রাজ থেকে ফেরার কিছুদিন পর থেকেই কলকাতায় নাকি বিউবনিক প্লেগ এসে হাজির। এই রোগে বম্বেতে নাকি লোকজন পড়ছে আর মরছে, এক বেলায় ১,০০,০০০ লোক মরেছে এমনও শোনা গেল। গোটা কলকাতা শহরে কর্পোরেশন থেকে ঢেঁড়া পিটতে আরম্ভ করল যত তাড়াতাড়ি সম্ভব প্লেগের টিকা নিতে হবে। কিন্তু বললেই কি আর কাজ হয়, শহরে গুজব ছড়াল টিকা নেবার ১০ ঘন্টার মধ্যেই নাকি মানুষ কাবার হয়ে যাচ্ছে। কেউ বলল টিকার নামে পেট থেকে ১ পয়সার মাপের মাংসের টুকরো তুলে নিচ্ছে। এসব শুনে প্রায় কেউই আর টিকা নিতে যায় না। মাস তিনেক এরকম করেই চলার পরে শহরে শুরু হলো দাঙ্গা হাঙ্গামা। সরকার ঘোষণা করেছিল কর্পোরেশনের লোক বাড়ি বাড়ি গিয়ে দেখবে কারুর প্লেগ হয়েছে কিনা, যদি রোগীর সন্ধান পায় তাহলে জোর করে হাসপাতালে নিয়ে যাবে। এ কথা শুনে শহরে যত গরিব মানুষ ছিল সরকারের উপরে ভীষণ রেগে গেল। প্লেগ হাসপাতালে গেলে নাকি কেউ আর বাঁচে না, ডাক্তাররা ইঞ্জেকশন দিয়ে রোগীকে মেরে দেয়। বাংলার ছোটলাট উডবার্ন বুঝতে পারছিলেন না কি করে এই রোগের প্রকোপকে নিয়ন্ত্রণে আনবেন। এমন তালবেতালের নাগরদোলার মধ্যে গুটিকতক জায়গায় প্লেগ রোগ দমনের জন্য সত্যিকারের প্রচেষ্টা চলছিল। তাদের প্রথমটা অবশ্যই ভগিনী নিবেদিতার নেতৃত্বে আর রাধা গোবিন্দ করের সাহায্যে, অন্যটি চিতপুর হাটখোলার ডাক্তার উইলিয়াম ওয়ার্ডের তত্ত্বাবধানে। বৃদ্ধ ডাক্তার ওয়ার্ড নিজে খুব বেশি ঘোরাঘুরি করতে পারতেন না, সেটুকু পুষিয়ে দিতেন তাঁর সদ্য যুবতী স্ত্রী, একদিকে সিস্টার মার্গারেট আর অন্যদিকে সিস্টার আরিয়েলাকে এক ডাকে চিনত কলকাতার মানুষ। একদিন খবর এলো সর্বনাশ হয়েছে, সোনাগাজীতে প্লেগ ঢুকে গেছে। ওই পাড়ায় ঘিঞ্জি সব বাড়ি, বহু অচেনা লোকের যাতায়াত, প্রাণ হাতে নিয়েই আরিয়েলা ঝাঁপিয়ে পড়লেন। টগর নামের যে মহিলার প্লেগ হয়েছিল তার এক ছেলে এক মেয়ে, ছেলে বেশ কিছুদিন নিখোঁজ। রোগীকে বাকিদের থেকে আলাদা করার জন্য টগর আর তার মেয়ে উত্তমাকে আরিয়েলা নিয়ে এলেন নিজের হাসপাতালে। টগর বাঁচল না, মাঝখান থেকে প্লেগে আক্রান্ত হলেন বুড়ো ডাক্তার ওয়ার্ড। প্রাণপণ চেষ্টা করেও তাকে বাঁচানো গেল না, রয়ে গেল উত্তমা। সাহেব পাদ্রীরা নেটিভ খ্রিস্টানদের নানা সুযোগ সুবিধা দেয়, হয়তো লোভ দেখানোর জন্যই, কিন্তু তাতে ক্ষতি কি? সিস্টার এলা তাকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হতে বললেন। উত্তমার নতুন নাম হল ক্যান্ডেন্স। দুজনে মিলে নেমে পড়লেন প্লেগ রোগীদের সেবায়। বেশ কয়েক মাস পরে যখন প্লেগের প্রকোপ আপনিই বেশ কিছুটা কমে এল, সিস্টার এলা ঠিক করলেন কলকাতায় আর থাকবেন না। এদিকে ততদিনে আর এক অভাগী প্রতিমা তাদের সঙ্গে যোগ দিয়েছে। তিনজনেই চলে এলেন তামাটুলির জমিদার মশাইয়ের নতুন হোমে। হোমের অবস্থা শুরুতে খুব একটা ভালো ছিল না, সরকারি সাহায্য সামান্যই পাওয়া যেত, কিন্তু হোমের তত্ত্বাবধানের কেউ ছিল না। সুপারের নামে যিনি ছিলেন সেই বলরাম নায়েক হোমের মেয়েদের দিয়ে কুৎসিত সব কাজ করাতেন, মেয়েরা ভয় পেয়ে কিছু বলতে পারত না। মাদাম এলা এসে নায়েকের মৌরসিপাটটা ভাঙেন, জমিদারকে আসল সত্য জানান, নায়েককে তাড়িয়ে দেওয়া হয়। তবে এতে এলাকার সব সাহেবরা খুশি হননি এ বলাই বাহুল্য। হোমের মেয়েরা তাদের লালসা মেটাতো প্রায়ই, এলা আসায় সে সুযোগ বন্ধ হল চিরতরে। এলা প্রতিমা আর ক্যান্ডেন্স মিলে সাঁওতাল গ্রামে গিয়ে বউঝিদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করতেন, তাদের স্বাস্থ্য সচেতন করতেন। অনেক সময় তাদের সঙ্গে থাকতেন জমিদারের ছোট ছেলে। সাঁওতাল পল্লীতে এই ছেলেটিকে সবাই ভালোবাসে, ওদের ভাষায় কথা বলতেও তার জুড়ি নেই। দোভাষী হিসেবে কাজ শুরু করলেও ধীরে ধীরে তার আর প্রতিমার মধ্যে ভাব ভালোবাসা গড়ে উঠল। সেই ভালোবাসা গড়াল বিয়ে পর্যন্ত। গায়ের প্রাইমারি স্কুলের আগের মাস্টার ডেনিস সাহেব দেশে চলে গেলেন। কিছুদিন বাদেই তামাটুলিতে এক ভব ঘুরে এসে হাজির। ময়লা পোশাক দেখেই মনে হয় বহুদিন ভালো করে খেতে পায়নি। বোম্বাই প্রদেশের ভয়ানক প্লেগের উপদ্রবে সে পালিয়ে এসেছে এখানে। ছেলেটি শিক্ষিত, কায়স্থ সন্তান, নাম খগেন্দ্রনাথ দত্ত। যদি জমিদার তাকে দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করেন তবে সে যে কোনো কাজ করতে প্রস্তুত। জমিদার মশাই দিলখোলা মানুষ, তিনি প্রাথমিক স্কুলের দায়িত্ব দিলেন খগেনের হাতে। মাদাম এলাকে অনুরোধ করলেন ক্যান্ডেন্স যদি কিছুদিন খগেনকে সাহায্য করে। এভাবেই খগেনের সঙ্গে ক্যান্ডেন্সের ঘনিষ্ঠতা বাড়ে। আজ স্কুল থেকে দুজনে একসঙ্গে ফিরছিল। আচমকা থানা থেকে জনা দুই পুলিশ আর এক রাশভারী দারোগা এসে খগেনকে মাঝপথে আটকায়।
কি নাম আপনার?
আগে খগেন্দ্রনাথ দত্ত।
বটে, খগেন্দ্রনাথ দত্ত, ন্যাকামি করার জায়গা পাওনি না? বল শালা, বল কে নাম ভাড়িয়ে তামাটুলিতে কেন লুকিয়ে আছিস? বল,
মারছেন কেন?
আগে তো বাকি সঙ্গীরা কোথায়?
আমি তো কিছুই বুঝতে পারছি না।
দারোগা তখন তাকে এত জোরে একটা চড় মারেন যে সে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। দারোগা বলেন,
সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে আমি জানি। সত্যি করে বল, বল টেলার আর নন্দুকে কিভাবে ফোন করেছিস?
খগেন এবার হাত জোর করে কেঁদে বলে সে সবের কিছুই জানে না। দারোগা শোনেন না, দুই পেয়াদা মিলে হিড় হিড় করে টানতে টানতে খগেনকে নিয়ে যায়। উত্তমা বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু কাজ হয়নি। উত্তমা শুনেছে দারোগাবাবু বলেছেন,
তোকে যদি ফাঁসিতে না ঝোলাই তবে আমার নাম প্রিয়নাথ মুখুজ্জে নয়।
এই পর্যন্ত বলে উত্তমা থামল, কিন্তু তার কান্না থামল না।
কি যে হবে আমি কিছু বুঝতে পারছি না।
আচ্ছা আচ্ছা, একটু শান্ত হয়ে আমাকে একটা কথা বলো দেখি, আমার কথা তোমায় কে বলল?
রাস্তার দুধারে লোক জমে গেছিল, তাদের কে একজন বললে জমিদার বাড়িতে এই দারোগার এক বন্ধু এসেছেন, দেখতে নরম সরু, ওর সঙ্গেই ঘোরেন তবে ওর মতো পাষণ্ড নন, তাকে একবার বলে দেখতে পারো। সেই খুঁজে এখানে এসে দেখি আপনার গিন্নির সঙ্গে আমার ট্রেনে আগেই দেখা হয়েছে, যেদিন আপনারা তামাটুলিতে এলেন সেই দিন।
আমি দারোগাবাবুর সঙ্গে কথা বলবো। দেখো, খগেন নির্দোষ হলে ওর কিছু হবে না, এটুকুই বললাম। দারোগাবাবুর বাইরেটা কঠিন হলেও তিনি মানুষ মন্দ নন।
গলা খাঁকড়ানোর আওয়াজে তারিণী বুঝল প্রিয়নাথ দরজার বাইরে অপেক্ষা করছেন, হয়তো তার কথাও কিছু শুনে ফেলেছেন। তারিণী পর্দা সরিয়ে বেরোতেই দেখল গতিক ভালো না। প্রিয়নাথের মুখ আষাঢ়ের মেঘের মতো থমথম করছে। কয়েক ঘন্টা আগেও যে মানুষটির সঙ্গে বাগানে বসে সে বিপিনের সঙ্গে কথা বলছিল, এ যেন সে নয়, অন্য কেউ। তারিণীকে বেশ কড়াভাবেই তিনি বললেন,
ভিতরে যে মেয়েটিকে লুকিয়ে রেখেছ তাকে বাইরে আসতে বলো, ওকে থানায় যেতে হবে।
আমি তো কাউকে লুকিয়ে রাখিনি দারোগাবাবু, মেয়েটি আমার স্ত্রীর পূর্ব পরিচিত, দেখা করতে এসেছে, এতে লুকিয়ে রাখার প্রশ্ন আসে কোথা থেকে?
ওসব ছেঁদো কথা রাখো, ওকে বেরোতে বলো, নইলে গ্রেফতার করে নিয়ে যাব।
ওর অপরাধ?
অপরাধ? ওর সঙ্গে স্বদেশীদের যোগ থাকার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে, আরো জানতে হলে তুমিও থানায় চলো, ওরে যা নেওয়া হবে।
আপনি একটু অপেক্ষা করুন, আমি উত্তমাকে ডেকে দিচ্ছি, আমিও যাব।
ঘরে ঢুকে তারিণী একেবারে ফিস ফিসিয়ে উত্তমাকে বলল,
দারোগাবাবু তোমাকে থানায় নিয়ে যাবেনি, তবে চিন্তা নেই, আমিও যাব। যাবার আগে একটাই প্রশ্ন করব তোমাকে, খুব ভেবে চিনতে জবাব দেবে আর মিথ্যে বলবে না, এর উপরেই সবকিছুর ভাগ্য নির্ভর করছে উত্তমা।
বলুন।
মাদাম এলার গলায় কি কোনো উলকি আছে যেটা তিনি যিশুর লকেট দিয়ে ঢেকে রাখেন?
সেটা আপনি জানলেন কি করে? এই কথা তো আমরা কয়েকজন বাদে,
সেই উল্কিটা কি পাঁচটা তারা? চারটে তারা, একটা বর্গক্ষেত্রের চার কোনায় আর একটা মাঝে?
উত্তমা স্পষ্টতই হাঁ হয়ে গেছিল। সে উত্তর দিতে পারল না, শুধু উপরে নিচে মাথা নাড়ল।
এবার চলো, কোনো চিন্তা করো না, তোমার বা তোমার মাস্টার মশাইয়ের কিচ্ছু হবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। শুনছেন গপ্প মিলে ঠেকের আজকের গপ্প, কৌশিক মজুমদারের লেখা গোধূলি সন্ধি দ্বিতীয় ও শেষ পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক।
থানায় খগেনকে পিচ মোড়া করে বেঁধে একটা চেয়ারে বসিয়ে রাখা হয়েছিল। মাথায় উস্কো খুস্কো চুল, ঠোঁটের এক কোণা কেটে রক্ত বেরোচ্ছে। বোঝাই যাচ্ছে তারিণীরা আসার আগে পুলিশ খগেনের ওপর বেশ খানিক হাতের সুখ করে নিয়েছে। তারিণীরা ঢুকতেই আর্থার বেশ উল্লসিত হয়ে বললেন,
এইবার আসল কথা বেরোবে। এ মেয়েকে পেলেন কোথায়?
জমিদার বাড়ি, তারিণীর সাহায্য চাইতে গেছিল।
তারিণীকে আর্থার জিজ্ঞেস করলেন,
আপনি একে আগে থেকে চিনতেন?
না, আমার সঙ্গে আজই আলাপ হল, তবে আমার স্ত্রীর সঙ্গে ট্রেনে এই মেয়েটি আলাপ হয়েছিল।
এ কিছু বলল?
খগেনের দিকে আঙুল দিয়ে প্রিয়নাথ জিজ্ঞেস করলেন। মাথা নাড়লেন আর্থার।
না, সেই একই বুলিয়া ওড়াচ্ছে।
প্রিয়নাথ এবার খগেনের মুখোমুখি চেয়ারে বসলেন, চুলের মুঠি ধরে মাথা উঠিয়ে গালে সপাটে একটা চড় মেরে জিজ্ঞেস করলেন,
সত্যি কথা বল, সত্যি কথা বল, আমি সব জানি, আমার কাছে মিথ্যে কথা বলে লাভ নেই, বল শালা।
বললাম তো, আমার নাম খগেন্দ্রনাথ দত্ত, হাটখোলার প্রাণকৃষ্ণ দত্তরা আমাদের দূর সম্পর্কের আত্মীয়। তালপুকুরে ঘুটি ডোবে না, এন্ট্রান্স পাশ করে বম্বে চলে গেছিলাম কাজের সন্ধানে। সুতাকলে ওভারসিয়ারের কাজ করতাম।
কোন সুতকল?
জনতা মিল। তারপরেই প্লে গেল, কলের অর্ধেক মজুর এক হপ্তায় খতম, কল বন্ধ হয়ে গেল। এদিকে দেশের বাড়ি জবরদখল হয়ে গেছে, উপায় না দেখে এই তামা টুলিতে আসি। এখানে এসে উত্তমার সঙ্গে দেখা হয়।
পায়ে চোট লাগলো কি করে?
আগে চোট না, ছেলেবেলায় পোলিও হয়েছিল, সেই থেকে একটু।
গোঙানির শব্দ শুনে তারিণী দেখল মুখে কাপড় দিয়ে অবরুদ্ধ কান্নায় ফুলে ফুলে উঠছে উত্তমা। প্রিয়নাথ উত্তমাকে অন্য ঘরে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। তারিণী প্রিয়নাথ বাবুকে জিজ্ঞেস করল,
মাফ করবেন দারোগাবু, খগেনের বিরুদ্ধে অভিযোগটা ঠিক কি যদি একটু বলেন দয়া করে?
এর মুখ দেখে ভুলো না তারিণী, এক ভয়ঙ্কর সন্ত্রাসবাদী। বোম্বাই প্রদেশে দ্রাবিড় ভাইয়ের হত্যায় সরাসরি যোগ ছিল। এর নাম খগেন নয়, এর আসল নাম হচ্ছে গিলীন্দ্রনাথ দত্তগুপ্ত। যেদিন দ্রাবিড়দের খুন করা হয় সেদিন চাপেকারা রানাডের সঙ্গে এও ছিল।
আপনি নিশ্চিত?
90%। রানাডে আর চাপেকার ধরা পড়লেও এ পালিয়ে যায়। রানাডেরা শত অত্যাচারেও এর নাম বলেনি, কিন্তু এর নাম অন্য সূত্রে আমাদের কানে এসেছে। মুশকিল হল এর চেহারা কেউ দেখেনি। অজিত মানে ভূপেন একে পেছন থেকে দেখেছিল, দোহারা চেহারা, দৌড়বার সময় ল্যাংচায়। খবর আছে একবার পুলিশের হাত থেকে পালাবার সময় গিরিনের পায়ে চোট লাগে, দলেও ল্যাংড়া গিরিন নামে পরিচিত। এই বছর ফেব্রুয়ারি পর থেকে গিরিন নিখোঁজ, আর এ এখানে এসেছে মার্চের শেষ দিকে, টাইমলাইনও মিলে যাচ্ছে।
হ্যাঁ, কিন্তু সে তো কাকতালীয় হতে পারে।
হতেই পারে, কিন্তু এখানেই শেষ নয়, আসল নাটক শুরু হয় গণপতির দলে তামাটুলিতে আসার পর। ওদের দলের বিপিন কি বললো শোনি, তিনজন একসঙ্গে দাঁড়িয়েছিল, উল্টো দিক থেকে এই খোঁড়া মাস্টারকে আসতে দেখে ভূপেন উত্তেজিত হয়ে পড়ে। সে আর গণপতি নিজেদের মধ্যে কথা বলে, কি বলে তা জানি না, তবে আমি নিশ্চিত ভূপেন বলেছিল মাস্টারের সব খবর সে ফাঁস করে দেবে। গণপতি মানা করে, হয়তো বলে শেষ হোক তারপর বলতে। এদিকে স্বদেশীরা বুঝে যায় যে ভূপেন সব জেনে গেছে, তারা কায়দা করে ভূপেনকে খুন করায়।
কায়দা? কি কায়দা? ভূপেন তো নিজেই গুলির সামনে দাঁড়াতে চেয়েছিল, আর্থার সাহেবকেও তো সেই ডেকে নেয়।
এর ব্যাখ্যাও আমার কাছে আছে তারিণী, গণপতি যে ম্যাজিশিয়ান সেটা ভুলে গেলে? সম্মোহনের জোরে অনেককে দিয়েই অনেক কিছু করানো যায়। ভূত আনার ছলে গণপতি আসলে ভূপেনকে সম্মোহিত করেছিল। স্টেজে ওঠার আগে গণপতির আজই তোর শেষ খেলা বলাটা ভুলে গেলে? এ তো স্পষ্ট হুমকি।
হ্যাঁ, কিন্তু তারপরেও ভূপেন খেলা দেখাতে উঠল কেন?
প্রিয়নাথ একটু থতমত খেয়ে গেলেন, তারিণী কিন্তু থামল না, বলেই চলছে।
গণপতি খেলার আগে খানিক গায়েব হয়ে গিয়েছিল, কোথায় গেল সে? যদি ধরে নিই সে গিয়েছিল টেলার সাহেবকে খুন করতে এই খগেন মাস্টারের কথায়। কিন্তু গণপতির সঙ্গে খগেনের আলাপ হয়েছে এমন প্রমাণ এখনো আসেনি। টেলার আর নন্তুর খুনকে আপনি এক সুতোয় মাঝছেন দারোগাবাবু, কিন্তু একটা মৃত্যুকে বার বার ভুলে যাচ্ছেন, ওই বেদিয়ামে বুধনির মৃত্যু। বুধনি কিন্তু টেলার সাহেবের ঘরে রাত কাটিয়েছিল সাহেবের মৃত্যুর আগের দিন, এটা ভুলে গেলে চলবে না। আর হ্যাঁ, সাহেবের মৃত্যুর আগে রেখে যাওয়া দুটি চিহ্ন, জাদুকর আর সিংহ, এদের সঙ্গে গণপতির যোগ আপনারা বের করেছেন, কিন্তু এই খগেন মাস্টারের সঙ্গে এর সম্পর্ক কোথায়?
একটানা বলে তারিণী যেন একটু হাঁপিয়ে গেল। ঘরে সবাই চুপ, পাশের ঘর থেকে শুধু উত্তমার ফোঁপানোর শব্দ আসছে।
এবার ওই মেয়েটিকে কিছু প্রশ্ন করার আছে, চলো।
বলে প্রিয়নাথ পাশের ঘরে এলেন, এখানে উত্তমাকে একা জেরা করা হবে। উত্তমাকে দেখিয়ে প্রিয়নাথ তারিণীকে বললেন,
এই যে মেয়েটি, তার সঙ্গে এই মাস্টারের একটা সম্পর্ক আছে, তুমি জানো?
আগে জানি, আর সেই জন্যেই সে সাহায্য প্রার্থনায় আমার কাছে এসেছিল।
তুমি কি জানো দিন দুই আগে রাতের বেলায় সে কি করেছে? সেটা বলেছে তোমায়? বলেনি তো? তাহলে আমি বলি। হোমে এই মেয়েটি আরেকটি মেয়ের সঙ্গে একই ঘরে থাকত, নাম সরলা। পরশু গভীর রাতে সরলার ঘুম ভেঙে যায়। সে দেখে জানলা থেকে হাত বাড়িয়ে উত্তমা ঢাকা লণ্ঠনের ঢাকনা খুলছে আর বন্ধ করছে। কিছুক্ষণ বাদে লণ্ঠন হাতে সে বেরিয়ে যায়। ফেরে প্রায় ঘণ্টা খানেক বাদে। সরলা ঘুমের ভান করে পড়েছিল, ঘরে এসে উত্তমার লণ্ঠনের আলো উস্কে দেয়, খুব মন দিয়ে হাতের কিছু একটা দেখতে থাকে। এমন সময় দরজার বাইরে একটা শব্দ হয়। উত্তমা হাতের জিনিসটা বিছানাতেই রেখে দরজার বাইরে যায়। তখনই সরলা সেটাকে দেখতে পায়।
কি সেটা?
পিস্তল। যে সে পিস্তল নয়, মাউজার C-78, ঠিক যে পিস্তল দিয়ে দ্রাবিড় ভাইদের খুন করা হয়েছিল।
আচ্ছা, সরলা মাউজার চিনল কিভাবে?
আমি নিজে ওকে বন্দুকের ক্যাটালগ দেখিয়ে প্রশ্ন করেছি, ও সেখান থেকেই চিহ্নিত করেছে।
কিন্তু সরলাকে জিজ্ঞাসাবাদ করার কথা আপনার মাথায় এলো কেন?
মাস্টারের সঙ্গে উত্তমার সম্পর্কের কথা তামাটুলিতে সবাই জানে। বিপিনের কথায় যখন মাস্টারকে ধরলাম, প্রায় তখনই উত্তমার গতিবিধি নিয়েও প্রশ্ন উঠেছিল। আমি নিজে হোমে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছি।
তো সরলা আগে বলেনি কেন?
হয়তো ভয়, পুলিশে ছুলে আঠেরো ঘা কথাটা শোনেনি।
তারিণী এবার উত্তমার দিকে চেয়ে বলল,
উত্তমা, দারোগাবাবু যা বলছেন ঠিক?
উত্তমা উত্তর দিল না।
হোমের দিক থেকে আলোর নিশানা আমি নিজে দেখেছি, সেটা তুমিই করেছো, তাই তো? কেন?
মাস্টার মশাই পাঠশালেরই এক ঘরে থাকেন, তামাটুলি ছোট জায়গা, দিনমানে মেলামেশার সুযোগ কম, তাই রাতে সব নির্জন হলে উনি আমায় আলোর সংকেত দিয়ে নিজের ঘরে ডাকেন। সরলা আগে টের পায়নি, সেদিন হয়তো দেখে ফেলেছিল।
আর বন্দুক?
আমি কোনো বন্দুকের কথা জানি না, সরলা মিথ্যে কথা বলছে, ও আমায় হিংসে করে।
মিথ্যে কথা বলছো তুমি? সরলা জানিয়েছে সেদিন থেকে সে বন্দুক কাপড়ে পেঁচানো অবস্থায় তোমার তোরঙ্গে বন্দী আছে। আজ সকালেও তুমি তোরঙ্গ থেকে বার করে দেখেছো।
মিথ্যে কথা, সব মিথ্যে কথা।
তোমার তোরঙ্গের চাবি দাও উত্তমা, আমরা নিজে চোখে দেখব।
চাবি নেই, চাবি হারিয়ে গেছে, দুপুর থেকে খুঁজে পাচ্ছি না।
অলরাইট, তাহলে তালা ভাঙতে হবে। তারিণী তুমিও চলো, দুজন সাক্ষী লাগবে, তুমি তাদের একজন হবে।
যাচ্ছি দারোগাবাবু, তবে একটা অনুরোধ, জিরোনিয়াতে খবর পাঠান, বম্বের জনতা মিলের ওভারসিয়ারের ব্যাপারে যেন খোঁজ নেয়, আর কলকাতার হাট খোলায়। হয়তো এই মিথ্যেই বলছে, তবু
হোমে মেয়েদের থাকার ঘরগুলো একেবারেই ছোট, পাশাপাশি দুইটি কাঠের ছোট চারপাই, তাতে তোষক নেই, ধপধপে সাদা চাদর আর পাতলা বালিশ পাতা, দুটো তোরঙ্গ আর একটা টেবিল, মাথার কাছে প্রভু যিশুর একটা ছবি, হাত তুলে আশীর্বাদ করছেন। উত্তমার তোরঙ্গের তালা ভাঙতে বিশেষ কষ্ট করতে হল না, ভিতরে তেমন কিছু নেই, রোজ পরার পোশাক, তোয়ালে, দুটো গাউন, সেমিজ আর চামড়ায় বাঁধানো বাইবেল। পুলিশ তন্ন তন্ন করে খুঁজে বন্দুক তো দূরে থাক, সন্দেহ করার মতো কোনো বস্তুই পেলে না। প্রিয়নাথের মুখ দেখার মতো। একেবারে হাতে চলে আসা কেস তার চোখের সামনে থেকে বেরিয়ে যাচ্ছে। আবার সমস্তটাই শুরুর বিন্দুতে চলে এলো যেন। সাহেবরা যাকে বলেন ব্যাক টু স্কোয়ার ওয়ান, তারই নিয়ে প্রিয়নাথের মুখ দেখেই বুঝতে পেরেছিল। কাছে গিয়ে মৃদু গলায় বলল,
একটা অনুমতি দিতে হবে দারোগাবাবু।
আবার কিসের অনুমতি?
আমাকে একবার গণপতির সঙ্গে কথা বলতে দিতে হবে, একা।
আরে ওর সঙ্গে কথা বলে কি হবে, বললাম তো সেদিন ও কিছু বলবে না। কালই ওকে জিরোনিয়া পাঠিয়ে দেবো, আমার আর ওকে বাঁচানোর দায় নেই।
কোন অপরাধে?
টেলারকে খুনের অপরাধে, নন্দুকে খুনের ষড়যন্ত্রে। কেন তুমি জানো না?
কিন্তু গণপতি তো টেলার সাহেবকে খুন করেনি।
তাই নাকি? তবে কে করেছে বলতে পারবে?
হয়তো পারবো। গোটা ধাঁধাটাই চোখের সামনে সমাধান হয়ে গেছে দারোগাবাবু। শুধু দুটো কালো কালো ছোপ, সে দুটো না মিটলে স্বস্তি পাচ্ছি না। আর তার জন্য দুটো জিনিস জানা দরকার। একটা গণপতি বলবে, অন্যটা আপনি জমিদার বাবুর থেকে জোগাড় করে আনবেন।
কি আনতে হবে?
জমিদার বাড়িতে স্টেটসম্যান পত্রিকা রাখা হয়, সেই পত্রিকা কলকাতায় ছাপার দুদিন পরে এখানে আসে। টেলার সাহেব তামাটুলিতে পৌঁছন 19 তারিখ, মানে সেদিন 17 তারিখের পত্রিকা এখানে এসে পৌঁছেছিল। আমার ওই পত্রিকাটা চাই।
ধরো আমি এনে দিলাম, ঠিক আছে, তো তারপর তোমার খুনি ধরতে আর কতদিন লাগবে?
আমি গণপতির কাছে যাচ্ছি, বড়জোর আধ ঘন্টা। সেটা মিটলে আজ রাতের মধ্যেই আপনাকে খুনির সামনে দাঁড় করাব। কিন্তু আপনি তাকে ধরতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ আছে।
বলেই তারিণী হোম ছেড়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল।
আগামীকাল দারোগাবাবু তোমায় জিরোনিয়া পাঠিয়ে দেবেন গণপতি। সেখান থেকে সোজা কলকাতার কোর্টে তোমার বিচার হবে। টেলার সাহেবের আসল খুনি যতক্ষণ না পর্যন্ত ধরা পড়ে, পুলিশের চোখে তুমি খুনি। যা কিছু প্রমাণ আছে সব তোমার বিরুদ্ধে। এদিকে আমি জানি তুমি খুন করনি। আমি জানি সেদিন শোয়ের আগে বেরিয়ে তুমি টেলারের বাংলোতে যাওনি। কিন্তু তোমাকে নির্দোষ প্রমাণ করতে হলে আমাকে গোটা ঘটনাটা একেবারে ঠিকটি জানতে হবে। সবাই সত্যি বলছে, এদিকে তুমি লুকোচ্ছ।
কিছুই লুকাইনি আমি।
দেখো গণপতি, তুমি হয়তো জানো না, বিপিন মুখ খুলেছে, পোড়ামাথা দিব্যিতে কাজ হয়নি। এবার বলো তুমি বাকিটা বলবে কিনা।
গণপতির চোখে যেন আগুন খেলে গেল, দাঁতে দাঁত পিষে বলল,
সর্বনাশ হবে ওর, পোড়ামাথা অভিশাপ দেবে, ভালো হবে না, ওর ভালো হবে না, নির্বংশ হবে।
হরিমতিও মুখ খুলেছে গণপতি। কজনকে আর অভিশাপের ভয় দেখি রাখবে তুমি?
হরিমতিও
হাতে আধ ঘন্টা সময়, যদি বাঁচতে চাও আর দল চালাতে চাও তবে যা জানো সবটা বলো। সত্যি কথা বলবে, কিচ্ছু বাদ দেবে না।
কি জানতে চাও তুমি?
বেশি কিছু না, তুমি বিপিন আর নন্তু তিনজনে মিলে দালান বানানো দেখছিলে, সেই সময় থেকে নন্তুর মারা যাওয়া অবধি পরপর কি হয়েছিল?
খানিক মাটির দিকে চেয়ে রইল গণপতি, তারপর বিড়বিড় করে বলা শুরু করল।
আমি যেদিন তামার তুলিতে এলাম সেদিনও আমি জানি না নন্তু আসলে পুলিশের চর, স্বদেশীদের থেকে গা ঢাকা দিতে আমাদের দলে লুকিয়ে আছে। সেদিনই জানলাম, সত্যি বলতে ওই আমাকে বলল, আমরা তিনজন দালান বানানো দেখছিলাম, এমন সময় একটা সাঁওতাল মেয়ে ছেলে মাথায় ইট নিয়ে পড়ে গেল। কামিনদের অনেকে দৌড়ালো, আমরা তিনজনও পিছু পিছু গেলাম, নন্তু খানিকটা গিয়ে থেমে রইল। আমি তাকিয়ে দেখলাম ওর দু চোখে ভয় মেশানো বিস্ময়, যেন যেন কি একটা দেখে ফেলেছে। পাঠশালার মাস্টারবাবু সামনেই ছিলেন, ততক্ষণে ওই মেয়েটির চোখে মুখে জল দিয়ে একরকম সুস্থ করা গেছে। মাস্টার নিজে খোঁড়া মানুষ, তাও তিনি আর দুজন কামিন মিলে মেয়েটাকে স্কুল ঘরে নিয়ে গেল।
তারপর
তারপর আমরা ফিরে আসতে দেখি নন্দুর হাব ভাব পুরো বদলে গেছে। আগে আমায় ওস্তাদ বলে ডাকত, সেদিন দেখি বলছে, গণপতি তোমার তাঁবুতে চলো, কথা আছে। আমি অবাক হয়ে গেলাম, কেমন হল? আমার তাঁবুতে ঢোকার আগে সে নিজের তোরঙ্গ থেকে একটা ছোট বাক্স নিয়ে এলো, তাতে প্রচুর সার্টিফিকেট, বোম্বে প্রেসিডেন্সি ছাপ মারা। আমি ইংরেজি ভালো বুঝি না, ওই ভূপেনি বলল সে আসলে ইংরেজদের লোক, এই তামাটুলিতে এক অপরাধীর সন্ধানে এসেছে। ও এমনই কপাল, প্রথম দিনই সে অপরাধীকে চিনতে পেরেছে। আমাকে শুধু একটাই কাজ করতে হবে, পুলিশ স্টেশনে গিয়ে তার সঙ্গে সাক্ষ্য দিতে হবে যে আমার দলের কয়েকজনের সঙ্গেও এই অপরাধীর যোগ আছে বলে সন্দেহ হয়, তাহলে কেসটা আরো নাকি জোরদার হবে।
তুমি মেনে নিলে?
এ শর্ত মানা যায়? আমি সোজা না করে দিলাম, তখন তখনও লোভ দেখালো, টাকার লোভ। বলল একজন লোককে ধরাচ্ছে, একটা গোটা গ্যাংকে ধরলে পুলিশ অনেক বেশি পুরস্কার দেয়, দলের কয়েকজনকে ধরিয়ে দাও, যা টাকা পাবে তাতে পায়ের উপরে পা তুলে সারা জীবন খেতে পারবে। আমি বললাম, কিন্তু এমন করলে তো আর এ জীবনে ম্যাজিক দেখাতে পারবো না, বোসবাবু আমায় দূর দূর করে তাড়িয়ে দেবেন। নন্দুর দাঁত মুখ খিচিয়ে যেন নোংরা কিছু দেখেছে এমন ভাবে বলল, বোস তোমাকে কুকুরের মতো রেখেছে, আমি যা বলছি শোনো, নিজের মালিক নিজে হবে, লাখ টাকার বিছানায় শুয়ে থাকবে। কিন্তু কিন্তু তুমি তো জানো তারিনি, দলের লোককে ধরিয়ে দিলে আর কেউ কোনোদিন আমার সঙ্গে কাজ করতে চাইবে না, এ জীবনের মতো আমার ম্যাজিক দেখানো বন্ধ। নন্দুকে কথা বলতে সে ঝাঁঝিয়ে উঠে বলল, ম্যাজিক ছাড়া কি দুনিয়া আর কোনো কাজ নেই? আর ম্যাজিক দেখানোর শখই যদি থাকে আমার সঙ্গে বোম্বে চলো, নতুন করে দল বানাও, ওখানে ম্যাজিকের কদর ঢের বেশি।
তারপর তুমি রাজি হয়ে গেলে?
প্রথমে হয়নি, বললাম ভেবে দেখার সময় দাও, এ নন্দু ছাড়ার পাত্র না। সে বলে যেতেই লাগলো, চাকর চিরকাল চাকরই থাকে, মালিক হওয়ার সুযোগ পেলে হয় না। গায়ে লাগলো খুব, মিথ্যে বলবো না, লোভ হল। ও বোসের সার্কাসে যতদিন ওই সুশীলা আছে ততদিন তার কথাই শেষ কথা, দলের সবাই তাদেরই মানে। আমি নেহাত অন্যদের মতো এক কর্মচারী, চিন্তা ছিল শুধু হরিমতিকে নিয়ে, সে বেচারি আমায় বড় ভালোবাসে। কিন্তু বোসের সার্কাসের সঙ্গে তার কন্ট্রাক্ট আছে, তাড়িয়ে না দিলে নিজে থেকে বেরোতে পারবে না, বেরুলে এতদিনের থাকা খাওয়ার টাকা দিয়ে বেরোতে হবে। আসলে হরি হল ওই সুশীলার চোখের পালি, ওই বোসকে বলে এমন কন্ট্রাক্ট করিয়েছে।
তুমি হরিমতিকে ডেকে সব বললে, সে কি বলল?
কিছু বলেনি, শুধু নীরবে কানল আর বলল, ভগবান যদি আমার কপালে এমনটাই লিখে থাকেন তবে তাই হবে।
ব্যাস এইটুকুই?
হ্যাঁ আর কিছু না।
বলতে থাকো গণপতি।
ঠিক হলো, শো হয়ে গেলে আমরা দুজন থানায় যাব, আমি আর নন্দু। কিন্তু তার আগে অন্য একটা ঘটনা ঘটে গেল।
টেলার সাহেব তোমায় চিনতে পেরে গেলেন?
আমি বোম্বে প্রেসিডেন্সিতে বড়লাটের কথায় একবার খেলা দেখাতে গেছিলাম ওই বোসের সঙ্গে, সেখানে আমার আর হরির সেই সিংহের খেলা দেখে সাহেব বড় প্রীত হয়েছিলেন, সেটাই জানালেন। টেলার আমায় চেনেন দেখে নন্দু প্রায় পাগল পারা হয়ে যায়, বারবার বলতে থাকে,
আচ্ছা পুলিশ পুলিশ ছাড়ো, সরাসরি টেলারের সঙ্গে আমার দেখা করিয়ে দাও, তাতে পুরস্কারের পরিমাণও বাড়বে আর আমাদের সম্মানও।
আমি বলি শো শেষ হোক, তারপর
নন্দু রাজি হয় না। মাঝে মাঝেই আমার তাবুতে এসে বলছিল এখনই চলো টেলরের বাংলোতে, কিন্তু
এভাবে কি যাওয়া যায় বলো? শেষে আমি বললাম শোয়ের আগে যে করে হোক আমি টেলরের সঙ্গে এ নিয়ে কথা বলবো। শোয়ের দিন চলে এলো, আমার আর কথা বলা হয় না।
সেদিনই সকালে নন্দু অদ্ভুত প্রস্তাব দিল আমায়, যদি আমি শোয়ের আগে দেখা করতে পারি তো ভালো, তা না হলে বুলেট ক্যাচিং ট্রিক আমার বদলে ও দেখাবে, গুলি ছুড়বেন টেলার সাহেব, ফলে টেলারের নন্দুকে মনে থেকে যাবে, পরদিন নন্দু নিজেই দেখা করে যা করার করবে। সেক্ষেত্রে আমাকে আমার পুরস্কারের আশা ত্যাগ করতে হবে।
শোয়ের আগে তাই তুমি টেলারের সঙ্গে দেখা করতে গিয়েছিলে?
বেরিয়েছিলাম, কিন্তু যতই সেই বাংলোর কাছে যাই দুপা যেন কেউ আঠা দিয়ে মাটির সঙ্গে আটকে দেয়। বারবার শুধু হরিমতির মুখটা মনে পড়ছিল, বিশ্বাস করো সার্কাসে আমি ছাড়াই মেয়েটার নিজের বলতে আর কেউ নেই। আমি চলে গেলেও থাকবে কিভাবে? জিরনি নদীর ধারে বসে খানিক এইসব সাত পাঁচ ভেবে আবার ফিরে এলাম। নন্টু জিজ্ঞেস করলো দেখা হলো? মাথা নাড়তে নন্টু বলল,
তোমার দ্বারা হবে না, যা করার আমাকেই করতে হবে, আমি আজ খেলা দেখা করব।
নন্টু খেলাটা জানতো?
হ্যাঁ অবশ্যই, ওই তো ফার্স্ট হেল্পার ছিল।
বলে যাও।
হ্যাঁ, আমি মঞ্চে উকি মেরে দেখলাম টেলর আসেননি, কিন্তু নন্টু মরিয়া হয়ে উঠেছিল।
বললো তাতে কি, আমার কাছে খবর আছে আর্থার স্মিথ সাহেব টেলারের অত্যন্ত কাছের মানুষ, আমি আজ তাকেই ডাকব, প্রয়োজনে তার মাধ্যমে টেলারের সঙ্গে দেখা করব। আজ রাতে আমায় শুধু নিজেকে চেনাতে হবে।
তুমি রাজি হলে?
প্রচন্ড প্রচন্ড রাগ হচ্ছিল, দুদিন আগে যে ছোড়া ওস্তাদ ওস্তাদ বলে পেছনে ঘুরত তার এই বদল আমি সহ্য করতে পারছিলাম না। মনে হচ্ছিল ওই আপদ দল থেকে যত তাড়াতাড়ি বিদায় হয় ততই ভালো। আমি সোজা বলে দিলাম, আজকেই তোর শেষ। নন্তুর অবশ্য তাতে কিছু এসে গেল না।
নন্তুর মুখে আসল গুলির বদলে নকল গুলি ছিল, আর পিস্তলে আসল গুলি, যে কারণে নন্তু মারা গেল। এমনটা কেন হলো বলতে পারো?
আমার ধারণা গোটাটাই দুর্ঘটনা। সেদিন নন্তুর প্রথম দিন ছিল, আমি নিজের হাতে গুলি বেছে দিলে ভুল হতো না, আমি দিইনি, সে আমার গাফিলতি। নন্তু গুলি বাজতে ভুল করেছিল।
গুলি কোথায় থাকে?
আসল নকল দুটোই বন্দুকের সঙ্গে কাঠের বাক্সে থাকে, অভিজ্ঞ হাতে তফাত বোঝা যায়। নন্তু বুঝতে পারেনি, নিজেই নিজের মৃত্যু ডেকে এনেছিল।
এই কথাগুলো তো তুমি আগেও বলতে পারতে গণপতি, এতদিন চুপ করেছিলে কেন?
গণপতি নিরুত্তর রইল। জমিদার বাড়ির সামনে গিয়ে তারিণী দেখল প্রিয়নাথ তার জন্যই অপেক্ষা করছেন। জমিদার বাবু এখনো এসে পৌঁছাননি, প্রিয়নাথের হাতে একটা খবরের কাগজ। তারিণীকে দেখেই কাগজটা বাড়িয়ে বললেন,
দেখে নাও, দেখো আমি আমার কথা রেখেছি, এবার তোমার কথা রাখার পালা।
তারিণী পত্রিকাটা হাতে নিয়েই সোজা চলে গেল বসার ঘরে। আলোর নিচে ঝটপট প্রথম পাতা উল্টে দ্বিতীয় পাতার তলায় খুদে খুদে অক্ষরে ছাপা কি যেন দেখতে লাগল। প্রিয়নাথ দেখলেন উত্তেজনায় তারিণীর চোখ চকচক করছে। প্রায় ধরা গলায় তারিণী প্রিয়নাথকে ডেকে বলল,
দেখুন দারোগা বাবু, কি বলেছিলাম?
প্রিয়নাথ দেখলেন তাতে লেখা 17 অক্টোবরের পোর্ট অফ ক্যালকাটা থেকে প্রকাশিত শিপ নিউজ বুলেটিনের একটা খবর। তাতে লেখা দুটি জাহাজ স্লুপ হেক্টর এবং RMS মেফ্লাওয়ার যথাক্রমে USA এবং চীন থেকে এসে বন্দরে বাঁধা পড়েছিল, কিন্তু মেফ্লাওয়ার জাহাজটির স্টেটাসে লেখা ছিল QTR, অর্থাৎ কোনো কারণবশত জাহাজটিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল।
এর মানে?
মানে পরে বোঝাবো, আগে চলুন, কথা রাখতে হবে তো। টেলার সাহেবের খুনির সঙ্গে আপনার দেখা করাবো।
টেলার সাহেবের কে এসে? তুমি ধরে ফেলেছো?
ধরে ফেলেছিলাম অনেকদিন আগে, কিন্তু মোটিভটা বুঝতে পারছিলাম না, সেই জন্যই এতটা সময় লাগলো।
খুনি কে?
হারপার সাহেব ঠিক বলেছিলেন দারোগা বাবু, টেলার খুনির নাম সংকেতে বুঝিয়ে দিয়ে গেছেন।
মানে কেমন সংকেত?
শেক্সপিয়ার সাহেবের বইয়ের সেই ছবিটা মনে করুন, দি টেম্পেস্ট নাটকের দৃশ্য। বাম দিকে যুবক ফার্ডিনান্ড, অন্যদিকে জাদুকর প্রসপেরো আর তার মেয়ে মিরান্ডা। রক্তের চিহ্ন লাগানো ছিল জাদুকর প্রসপেরোর গায়ে, কিন্তু মৃত্যু পথযাত্রী একজন মানুষ যে প্রায় বুকে ভর দিয়ে এতটা এসেছে, যার দৃষ্টি ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে, তার পক্ষে একেবারে সঠিক চরিত্রকে চিহ্নিত করা সম্ভব হয়নি। আমি নিশ্চিত এই রক্তচিহ্ন সামান্য একটু ডানে সরে গিয়েছিল।
কি বলতে চাও তুমি?
তিনি আসলে দাগ দিতে চেয়েছিলেন মাঝের সেই ডানা মেলা পরিটিকে। নাটকের এই পরি আসলে এক আত্মা। গোটা নাটক যে তুফানকে ঘিরে লেখা হয়েছে, সেই তুফান সৃষ্টি করেছিল এই চরিত্রটি। একদিকে সুন্দরী, অন্যদিকে ভয়ঙ্কর। এর নাম এরিয়েল। ইহুদিরা হিব্রুতে বলে আরিয়েলা, অর্থাৎ লাইন অফ দ্য গড, ঈশ্বরের সিংহ। দুর্গা ঠাকুরের বাহন সিংহের মুখে রক্তের ছাপটা মনে করুন না। প্রচুর পড়াশোনা করতেন টেলর, তাই যখন বুঝেছিলেন আর বেশি সময় নেই, সেই মরণাপন্ন অবস্থাতেও খুনিকে ধরতে একটা ক্লু মিস হলেও পরেরটা যাতে ভুল না হয় সে ব্যবস্থাও করে রেখেছিলেন সাহেব।
এলেম আছে বটে।
আলগা ভেজানো দরজাটা খুলতেই গাঢ় অন্ধকারের মধ্যে তীব্র একটা গন্ধ এসে তারিণী, প্রিয়নাথবাবু এবং হারপার সাহেবের নাক যেন জ্বালিয়ে দিল। খুব চেনা গন্ধ, কিন্তু না, একাধিক চেনা গন্ধরা মিলেমিশে ঝিম ধরানো নতুন একটা গন্ধের রূপ নিয়েছে। প্রিয়নাথ জিজ্ঞাসা করলেন,
এসব কি তারিণী?
জানি না, তবে কার্বলিক অ্যাসিড আর কেরোসিনের গন্ধ। সারা ঘরে কেউ অ্যাসিড আর কেরোসিন ছড়িয়েছে।
হ্যাঁ, তাও প্রচুর পরিমাণে, সর্বনাশ।
নাকে রুমাল চাপা দিয়ে প্রায় চিৎকার করে উঠলেন প্রিয়নাথ।
এ তো প্রায় যৌতুকগৃহ বানিয়ে রেখেছে। এই কাঠের বাড়ির গোটাটাই প্রায় কেরোসিনে চুবনো। এক ফুলকি আগুন ধরলে আমরা দুজনে জ্যান্ত পুড়ে মরবো। চলো চলো, বেরিয়ে চলো এখান থেকে।
বন্ধ জানলার একটা ছোট ফুটো দিয়ে চাঁদের আলো এসে ঘরের মেঝের কিছুটা জুড়ে ছড়িয়ে আছে। তাতেই বোঝা যাচ্ছে সামনেই ভিতর ঘরে যাবার পথে একটা পর্দা টাঙানো। পর্দার ওপারে কেউ আছে কিনা বোঝা মুশকিল। কেউ আর এগোনোর সাহসও করছে না। তারিণী এক পা এগোতেই অন্ধকার ফুঁড়ে একটা ভাঙা গলার আওয়াজ ভেসে এলো,
খবরদার, আর এক পা এগোলেই মৃত্যু। আমি অবশ্য আপনাদের জন্য এই কুটির অপেক্ষা করছিলাম।
যাক, সময় মতো চলে এসেছি, কি বলেন মাদাম এলা?
না, বড্ড দেরি করে ফেলেছেন।
পর্দার ওপারে নড়াচড়ার শব্দ। গ্যাসবাতিটাকে উস্কে দিলেন আরিয়েলা ওরফে ম্যাডাম এলা। এখন পর্দায় তার অবয়ব এক সিলুয়েটের মতো দেখাচ্ছে। ফ্যাকাশে হলুদ আলোতে শুধু তার বসে থাকাটুকু বোঝা যাচ্ছে। তিনি বসে আছেন বজ্রাসনে, ঠিক আগের দিন যেমন ছিলেন।
কাছে আসবেন না, আর কিছুক্ষণ বাদে আমি মারা যাব। আর আমি চাই যতটা সম্ভব শান্তিতে যেন মরতে পারি। তবে মরার আগে আমার সব পাপের কথা স্বীকার করার জন্য কাউকে তো চাই। ভালো হলো আপনারা তিনজন এসে গেলেন, বুড়ো পাদ্রীকে ডাকার প্রয়োজন নেই। তবে আর আমার পাপের বোঝা বহন করার শক্তিও বেচারা পাবেন না। তবে হ্যাঁ, আপনাদের কাছে আমার কিছু অনুরোধ আছে। আপনারা চলে যাওয়ার সময় এই বাড়িতে আগুন লাগিয়ে দেবেন, বা আমিও করতে পারি সেটা জানি।
ক্যাথলিক খ্রিস্টানের পক্ষে পুড়ে মরা মানে নরক যাত্রার সমান, কিন্তু যে পাপ আমি করে ফেলেছি তাতে স্বর্গে যাবার কিছুমাত্র সুযোগ নেই। আমি সবকিছু দায় নিজে নিয়ে একটা কাগজে লিখে ঘরের ঠিক মাঝের টেবিলে রেখে দিয়েছি। সেই ম্যাজিশিয়ানকে ছেড়ে দেবার পক্ষে এটাই যথেষ্ট। আর সামান্য কিছু সম্পত্তি আছে আমার, সেটারও উইল করে গেলাম। মিস্টার হার্পার, দয়া করে দেখবেন যেন সেটুকু রক্ষা করা হয়। এক মৃত্যু পথযাত্রীর এইটুকু অনুরোধ আপনি রাখবেন আশা করি।
কিন্তু আপনাকে তো এভাবে মরতে দিতে পারি না, ইংরেজ আইন আপনার বিচার করবে
বলে প্রিয়নাথ এগোতেই তারিণী এক হেঁচকায় তাকে পিছনে টেনে নিল।
এক পাও এগোবেন না, এই রোগ স্পর্শে ছড়ায়।
প্রায় সঙ্গে সঙ্গেই একটা হাসির আওয়াজ ভেসে এলো পর্দার ওপার থেকে, যেন কোনো বাচ্চা মেয়ে মজা পেয়েছে। আর তারপরই শুরু হল ভয়ানক কাশির দমক। প্রিয়নাথ বুঝতে পারল প্রচণ্ড যন্ত্রণায় এলার গোটা দেহটা মাটিতে পড়ে সাপের মতো ছটফট করছে। তবে মুখ চেপে ধরে সেই কাশিকে থামানোর চেষ্টা করে চলেছে সে। প্রিয়নাথ ভাবলেন একটু কাছে গিয়ে রোগিনীর মুখের সামনে এক গেলাস জল তুলে দেবেন, কিন্তু তারিণী তখনও বজ্র মুষ্টিতে তার হাত চেপে ধরে আছে। খানিক বাদে কিছুটা সামলে এলা অদ্ভুত গলায় বললেন,
তাহলে আপনি বুঝতে পেরেছেন মিস্টার প্রাইভেট ডিটেকটিভ?
পেরেছি। যতটুকু সন্দেহ ছিল গত 17 তারিখের স্টেটমেন্টটা দেখেই ঘুচে গেছে। তবে আপনিও একটা কাঁচা কাজ করে ফেলেছিলেন, জানি না পরক করার জন্য কিনা। আমার সামনে কেলির নামটা না করলেই পারতেন।
এলা চুপ। প্রিয়নাথ জিজ্ঞেস করলেন,
কোন কেলি?
ভুলে গেলেন দারোগাবাবু? নিউ ইয়র্কের সেই কুখ্যাত গুন্ডা পল কেলির নাম বলেছিলেন মাদাম এলা। ডাক্তার ওয়ার্ড আর উনি নাকি তাঁদের উপদ্রবেই এদেশে পালিয়ে চলে এসেছেন। এদিকে কেমন কাকতালীয় দেখুন, এই কেসে অদ্ভুত কিছু জিনিসপত্র আমাদের হাতে এসেছে। জার্মান ছোরা, ইটালিয়ান বোতল বোমা, চীন দেশীয় কাগজের মুখোশ, খাঁটি ব্রিটিশ জিনিস কিন্তু একটিও নেই। কিন্তু এরা সব আলাদা আলাদা জায়গা থেকে এসেছে মনে করার বদলে যদি ভাবি এরা এমন এক জায়গা থেকে এসেছে যেখানে এই সব জাতির মানুষদের একসঙ্গে দেখা যায়, তবে একটা দেশের কথাই মাথায় আসে, আর সেটা হল আমেরিকা। যখন জানলাম ডাক্তার ওয়ার্ড কিছুদিনের জন্য নিউ ইয়র্কে ছিলেন, তখনই মন কু গিয়েছিল। তার উপরে বজ্রাসনে বসা মাদামের প্রতিটি আঙুলে নখের ঠিক নিচে একটা করে তারার উল্কি। মাস কয়েক আগে নিউ ইয়র্ক ওয়ার্ল্ড পত্রিকায় জোসেফ পুলিৎজার নামে এক সাহেব কেলির দল নিয়ে বড় একটা লেখা লিখেছিলেন, আশুবাবুর লাইব্রেরিতেই পড়েছি। সেখানেই লেখা, এই দলের নাম 5-point gang। দলের সকলের হাতের আঙুলে একটা করে তারার উল্কি আর গলায় 5টা তারা, 4টে একটা বর্গক্ষেত্রের 4 কোণে আর একটা মাঝে। কেলিকে একবার জেলে আইসোলেশনে রাখা হয়েছিল, 4 বিন্দু সেই 4 দেওয়াল, আর মাঝের বিন্দু কেলি নিজে।
পর্দার উল্টো দিক থেকে উত্তর এলো,
অনেক কিছু জেনে গেছ হে ছোকরা, কিন্তু এটা কি জানো কিভাবে দিনের পর দিন নিজের দলের মেয়েদের উপর অত্যাচার করত কেলি? কিভাবে না চাইলেও রাতের পর রাত তাদের কাটাতে হতো সিফিলিস আক্রান্ত পুরুষদের সঙ্গে? একটু বেগর বাহিক করলেই ভাঙা কাঁচের বোতল ঢুকিয়ে দেওয়া হতো যৌনাঙ্গে, কিংবা বুটের বাড়ি মারতে মারতে মুখ থেতলে দেওয়া হতো যতক্ষণ না সে মুখ চেনার অযোগ্য হয়ে যায়। আমরা ছিলাম পলের অস্ত্র, পলের যত গোপন ধান্দা যত পাপের বেশাতি আমরাই করতাম, আর তার বদলে প্রান্তিক চুন খসলে জুটত অকথ্য মার আর অত্যাচার। এসবের কতটা লিখেছেন মিস্টার পুলিৎজার?
আমি বুঝতে পারছি।
কিছুই বুঝতে পারছো না, ইউ নো নাথিং মাই লাইফ, নাথিং।
তুমি কয়েকটা ঘটনাকে অনুমানের সুতোয় বেঁধে সত্যের মালা গাঁথার চেষ্টা করছ, কিন্তু সত্যটা একেবারে অন্যরকম বললে সহ্য করতে পারবে?
আপনি বলুন মাদাম, আমরা শুনব।
খানিক চুপ থেকে বোধহয় এক ঢোক জল খেয়ে আবার কথা বললেন আরিয়েলা।
তাহলে শুনুন আপনারা, পাপ করলেও আমি মনে প্রাণে ক্যাথলিক। আমার স্বামী এক মহান মানুষ ছিলেন, তিনি বলতেন স্বীকার করলে সব পাপ ক্ষমা হয়। আমি ক্ষমা চাইছি না, কিন্তু মরার আগে কনফেশনটা করতে খুব মন চাইছে।
আপনি কথা বলতে পারবেন?
হ্যাঁ পারব, পারব, আমাকে পারতেই হবে। ইহুদি মা নাম রেখেছিল আরিয়া, সিংহে। আমি ছোট থাকতেই মা শিকাগোর লালবাতি এলাকায় এসে ছোট্ট একটা এক কামরার ঘর নিয়েছিল। কথায় বলে লাভ ইজ অ্যারাউন্ড দ্য কর্নার। আমাদের পাড়াতে সন্ধে হতে না হতে মোড়ে মোড়ে ডলার দিয়ে ভালোবাসা বিক্রি হতো। খদ্দের ঘরে ঢুকলে আমি ঘর ছেড়ে বাইরে শিল্পে বসে খেলা করতাম। পাশেই অনাথ বাচ্চাদের একটা ওয়ার্ক হাউস আর স্কুল ছিল, সেখানেই বিনে পয়সায় পড়াশুনো করেছি, চলছিল একরকম। একদিন অনেক রাত আমি ঘুমিয়ে পড়েছি, মা আমায় ডেকে তুলে বলল, তুমি ঘুমো সোনা, আমি এক্ষুনি আসছি। মা আর ফিরল না। মায়ের গলা কাটা ছিন্ন ভিন্ন দেহটা পাওয়া গেল সেন্ট্রাল পার্কের মধ্যে। পুলিশ খুনিকে ধরতে পারল না। এক হপ্তা যেতে না যেতে আরো একজন বেশ্যা খুন হল, তারপর আরো এক। খবরের কাগজে লেখা হল রিপার অফ নিউ ইয়র্ক।
পর্দার ওপার থেকে বুকের গভীর থেকে উঠে আসা দীর্ঘশ্বাসটা যেন এ ঘরের পর্দাগুলোকে আন্দোলিত করে চলে গেল। এলা বলে চললেন,
আর তখনই আমাদের বাজাতে প্রায় ভগবানের মতো উদয় হল এক বক্সার, নাম পল কেলি। প্রোটেকশন মানির বদলে সে আমাদের সুরক্ষা দিত। কেলি আর তার দলবল দাপট চালাত নিউ ইয়র্কের অন্ধকার গলি খুঁজি আর লম্বা মিনারের ছায়ায় ছায়ায়। ফাইভ পয়েন্ট গ্যাং তখন গোটা নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ত্রাস। সেই গুন্ডা দলে বেশ কিছু মেয়েও ছিল, আমি ছিলাম তাদের সর্দার। মা মারা যাবার পর কেলি নিজের হাতে বেছে নিয়ে আমায় দলে ঢোকায়। আসলে ওর এইরকম ছেলে মেয়ে পছন্দ ছিল, যারা মরতে ভয় পায় না, যাদের পিছুটা নেই। কেলির দলে ব্রুনো নামের এক কানা জার্মান ছিল, এক চোখে কালো ফেটটি বাঁধা, এককালে সার্কাসে কাজ করত, এখন বুড়ো হয়ে কেলির পেছন পেছন ঘরে, ছুরিতে অসম্ভব দক্ষ। শুনেছিলাম সে নাকি কাউকে নাইফ থ্রোয়িং শেখায় না। কেলি আমাকে বলেছিল, আমি কেলিকে চ্যালেঞ্জ করলাম। মাত্র হপ্তা দুয়েক বুড়োর বিছানা গরম করার পর সে নিজেই আমাকে ছুরির নানা কৌশল শিখিয়ে দেয়, এমনকি ট্রাফিজের নানা কায়দাও। এর ঠিক দুই মাস পর কেলির সঙ্গে ব্রুনোর কি একটা ঝামেলা হয়, কেলি খালি হাতে শুধু ঘুষি মেরে মেরে ব্রুনোকে মেরে ফেলে। ব্রুনোর সবচেয়ে দামি সম্পত্তি ছিল একটা থ্রোয়িং নাইফ। ব্রুনো বলতো সেটা নাকি টর্নেডোর মধ্যে ছুঁড়ে মারলেও এক চুল এদিক ওদিক সরবে না। কেলি সেটা আমাকে দিয়ে দিল, বলেছিল খুব প্রয়োজন ছাড়া ব্যবহার না করতে। আমিও সে কথা রেখেছি।
এখানে একটু থামলেন মাদাম এলা। হয়তো অতীতের মধ্যে ডুবে যেতে চাইছিলেন। একটা কাশির দমক আবার আসতে আসতেই মিলিয়ে গেল। দু একবার খুব খুব করে আবার শুরু করলেন তিনি।
হয়তো এভাবেই চলতে থাকতো যদি না একদিন আমাদের পাড়ায় এক বুড়ো ডাক্তার এসে বাসা বাঁধতেন। আগের দিন এই একটাই সত্যি কথা আপনাদের বলেছি, তবে ডাক্তার বজের সঙ্গে আমার প্রথম দেখা কেলির হপ্তা আদায়ের জন্য। বৃদ্ধ মানুষ, মুখে মিষ্টি হাসি, চোখে অদ্ভুত একটা সব হারানোর মায়া, এরকম গাঢ় নীল চোখ আমার মায়ের ছিল। চারিদিকে বেশ্যার গুন্ডাদের এই রাজত্বে কোনো ডাক্তার চেম্বার খুলে বসার সাহস করে না। অজান্তেই এ পাড়ায় এসে ডাক্তার ওয়ার্ড এখানকার একমাত্র চিকিৎসক হয়ে উঠলেন। আমাকে প্রায় যেতে হতো চেম্বারে আমার সঙ্গী সাথীদের নিয়ে, কারো নাক ফেটেছে, কারো বা মাথা। ওয়ার্ড একা পারতেন না, আমি সাহায্য করতাম তাকে। অবাক হয়ে দেখতাম ক্যাথলিক এই মানুষটার কাছে পাপ পুণ্য বিশ্বাস অবিশ্বাসের চেয়েও বড় হয়ে উঠেছে মানুষ, মনুষ্যত্ব। তারপর একদিন গেলে হেমার মুখটা বুট দিয়ে ঠেকলে দিল। প্রথম থেকে হেমা একটু অবাধ্য, তার পাল্লায় পরে আরো কয়েকজন কেলির বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, যেন সবাইকে শিক্ষা দিতেই এমাকে এমন করল কেলি। সেদিন রাতে এমা সারা মুখে ব্যান্ডেজ বেঁধে দিতে দিতে মোমের আলোয় দেখলাম ডাক্তারের চোখে জল। ডাক্তার ওয়ার্ডকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে?
আমার ভয় হয় আরিয়া, মনে হয় এর পরের জন্য হয়তো তুমি।
একই আশঙ্কা যে আমিও করিনি তা নয়, কিন্তু এই নরক ছেড়ে যাব কোথায়? কে উদ্ধার করবে আমাকে? আর আমেরিকায় যেখানে যাই পলের লোকজন খুঁজে আমাকে খুন করবে। ডাক্তার ওয়ার্ড গোপনে ভারতে ফিরে আসার প্ল্যান করলেন। ইংল্যান্ডে কেলির দলের লোক থাকতে পারে, তাই ভারত সবচেয়ে নিরাপদ। পুরুষের পোশাক পরে এদেশে পালিয়ে এলাম। আসার পর ক্যাথলিক চার্চে আমাদের বিয়ে হল। নতুন নাম হল আরিয়েল্লা। ডাক্তার ওয়ার্ড আবার তার পুরনো চেম্বার খুলে বসলেন, তবে এবার অনেক বেশি উৎসাহে। নতুন ছাত্রী পেলেন যে, প্রতিটি রোগ লক্ষণ, রোগের নিদান, ওষুধ বানানোর পদ্ধতি হাতে ধরেই শেখালেন আমাকে। আমি উৎসাহ পেয়ে গেলাম। নিউ ইয়র্কের দিনরাত্রিরা আমার স্মৃতিতে ফিকে হয়ে আসতে থাকল।
এতক্ষণ টানা কথা বলায় শেষের দিকে আরিয়েলার শব্দগুলো জড়িয়ে যাচ্ছিল ধীরে ধীরে। তারপর আবার সেই কাশির দমক। তারিনীরা নাকে মুখে রুমাল চেপে রইল জোরে। এই অদ্ভুত অলীক পরিবেশে ইন্দ্রিয়রা সবাই যেন কেমন অবশ হয়ে যাচ্ছে। খানিক বাদে কাশি থামলে মাদাম খুব জোরে জোরে দম নিতে শুরু করল। প্রিয়নাথের ভয় হল এক্ষুনি না কিছু হয়ে যায়। মিনিট পাঁচেক কেউ কোনো কথা বলছে না। নিস্তব্ধ ঘরে শ্বাস টানার শব্দটুকু না থাকলে হয়তো মনে হতো সবাই মরে গেছে। আবার যখন কনফেশন শুরু হল, তখন কিছুটা ধাতস্থ হয়েছেন এলা। হাঁপাতে হাঁপাতেই বলে চললেন,
খবর পেলাম বোম্বেতে বিউবনিক প্লেগে হাজার হাজার লোক মারা যাচ্ছে। এই রোগ নাকি কলকাতাতেও আসবে। ডাক্তার ওয়ার্ড এর আগে লন্ডনে প্লেগের চিকিৎসা করেছেন, বললেন।
চিন্তা করো না, আমি তোমাকে সব শিখিয়ে দেব।
তার কাছেই জানলাম এই প্লেগ দুরকম, বিউবনিক আর নিউমোনিক। বিউবনিক স্পর্শে ছড়ায়, আর নিউমোনিক আরো ভয়ানক, নিঃশ্বাসে আর কাশিতে ছড়ায়। এ রোগ সারা দেহে ছড়ালে প্রথমে জ্বর আসে, সারা গা ব্যথা করে, কফের সঙ্গে পুঁজ রক্ত, আর তারপর ফুসফুসের সংক্রমণে কাশতে কাশতে রক্তাক্ত মৃত্যু। এই রোগ চোখের আগে ধরা পড়ে নাকে, রোগীর সারা গা থেকে পচা আপেলের গন্ধ ছড়াতে থাকলে বোঝা যায় আর আশা নেই। তবে রোগ আক্রমণের আগেই যদি টিংচার আয়োডিন আর ব্র্যান্ডির মিশ্রণ খেয়ে নেওয়া যায় তবে আক্রমণের সম্ভাবনা কিছু কমে। সেদিন না চাইতেও আপনাদের সামনে এসে বসতে বাধ্য হয়েছিলাম, চাইনি, এই রোগ আমার থেকে আপনাদের মধ্যে ছড়াক। মিথ্যে বলে নেসেকের নামে ওই তরলই আপনাদের দিয়েছি, ভুল হলে মাফ করবেন।
কিন্তু টেলার সাহেব যে প্লেগে আক্রান্ত সেটা বুঝলেন কখন?
চীনে নিউমোনিক প্লেগ ছড়াচ্ছে, সেই ভয়ে টেলার মেফ্লাওয়ার জাহাজে চেপে পালিয়ে আসেন। সেই জাহাজকে বন্দরে ভিড়তে দেওয়া হয়নি, আমি এটা শুনেছিলাম, কারণটা জানতাম না। যেদিন শুনলাম টেলার তামাটুলিতে এসেছেন সেদিনই চার্চে পত্রিকায় দেখলাম জাহাজের পাশে লেখা কিউবা টে। জাহাজে ছোঁয়াচে কোনো রোগী আছে তাই জাহাজকে এক মাস কোয়ারেন্টাইন করা হয়েছে, কিন্তু সে জাহাজ থেকে টেলার রোগীর জীবাণু বহন করে নিয়ে আসছেন না তো। জমিদারের পার্টিতে গেলাম, যাবার ইচ্ছে ছিল না কিন্তু কৌতূহল বশত আমাকে যেতেই হল। ভারতে বিউবনিক প্লেগ এসে কি সর্বনাশ করেছে আপনারা সবাই জানেন, আমার স্বামীকেও কেড়ে নিয়েছে আমার থেকে। এবার এই জঘন্য অসুখটা এলে কি হবে ভাবতে পারেন? টেলারের সঙ্গে হাত মেলাতেই তার গরম হাতের চেটো আর খুশখুশে কাশির সংকেত দিল লক্ষণ ভালো নয়। টেলার আমায় বলল এদেশে এসে ঠান্ডা লেগে কাশি হয়েছে। বললাম ব্র্যান্ডিতে একটু গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেতে, ও ঠিক তাই করল। এদিকে আমি মনে মনে ভাবছিলাম কিভাবে বোঝা যাবে টেলারের এই মারণ রোগ হয়েছে কিনা। প্রভু যীশুকে ডাকছিলাম, পথ দেখাও হে প্রভু, পথ দেখাও। প্রভু দেখালেন। মিস্টার হার্পার বেখেয়ালে আমার কোটে পানীয় ফেলে দিলেন, আমাকে সেই পাটির মধ্যে কোট খুলতে হলো, আর তখন টেলার ওটা দেখতে পেলেন।
আপনার গলার উলকিটা, তাই তো?
রাইট, টেলার সব জানত, কেলির কথা, ফাইভ পয়েন্ট গ্যাংয়ের কথা। আমার কানের খুব কাছে মুখ এনে বলল,
গুড বাই আর্থেডিয়া, আই ও ইউ, আমি তোমার সব কিছু জানি। কেলি গ্যাং থেকে কেউ বেরিয়ে আসতে পারে না, এলে সে হয় পালিয়েছে নয়তো মরে গেছে। তুমি তো মরনি, তার মানে পালিয়েছ। যদি ভালো চাও তো আমার কথা শুনে চলো, নয়তো আবার তোমায় নিউ ইয়র্কে পাঠিয়ে দেব, সেখানে কেলি তোমায় ছিঁড়ে খাবে।
আমি উনি কি চান জিজ্ঞেস করলাম, তার উত্তরে এবার ওর ঘৃণ্য নারী লোলুপ রূপটা বাইরে বেরিয়ে এলো। টেলার বলল,
তোমার মতো সুন্দরী মেয়ে বাকি জীবন কোনো পুরুষের সঙ্গ ছাড়া একা কাটাবে তো হতে পারে না। আমি যখন বলবো তুমি আমার বাংলোয় চলে আসবে, আর হ্যাঁ, তোমার হোমের মেয়েদেরও আসতে বলবে যখন আমার সাজ বদলের দরকার হবে। চাই কি তুমিও থাকতে পারো, একসঙ্গে দুজনকে বিছানায় নিতে আমার অন্তত কোনো আপত্তি নেই।
বিশ্বাস করুন, আমার কানে এসব কিচ্ছু ঢুকছিল না। টেলারের কথার সঙ্গে ভেসে আসা নিঃশ্বাসে আমি প্রথমবার পচা আপেলের গন্ধ পেলাম, সেই গন্ধ যার কথা অনেকদিন আগে ডাক্তার ওয়ার্ড আমায় বলেছিলেন। যেটা বলেননি তা হল তার সঙ্গে মিশে থাকা গা গোলানো এক অদ্ভুত গন্ধের কথা, যে গন্ধ প্রতিবার কোনো মৃত মানুষের থেকে পেয়েছি। আমি রাজি হলাম, বললাম আজ হবে না, আগামীকাল ম্যাজিক শো শুরুর আগে ওর বাংলোতে যাব, পুরুষের ছদ্মবেশে, মুখোশ পরে, যাতে কেউ চিনতে না পারে। টেলার রাজি হলেন। আমি জানতাম এই প্রস্তাবে না করার সাধ্য টেলারের নেই।
ম্যাজিকের দিন সন্ধে হতে না হতে একটা থলিতে পোশাক, মুখোশ, হিল দেওয়া জুতো, টুপি ইত্যাদি নিয়ে রেখে দিলাম ঝিলের ধারে একটা পাথরের আড়ালে। ওদিকটা কেউ যায় না। প্রথমে খানিক হোমের মেয়েদের সঙ্গে বসে রইলাম, তারপর একটু ঘুরে আসি বলে সবার চোখ এড়িয়ে পোশাক বদলে চলে গেলাম টেলারের বাংলোতে। দারোয়ান আটকায়নি, জানতাম টেলারকে বলে রাখবেন। ঘরে ঢুকতেই টেলার আদর আপ্যায়ন করলেন, বসার ঘরে বসালেন, নিজের হাতে দুটো গেলাসে মদ ঠেলে দিয়ে চুরুট ধরিয়ে কাশতে কাশতে বললেন,
চলো তাহলে বেডরুমে যাওয়া যাক।
এদিকে আমি বুঝতে পারছি পচা আপেলের গন্ধে গোটা ঘর যেন ভরে আছে। আমি বুঝে গেছি এই লোককে বাঁচানো এখন ভগবানের অসাধ্য। আমি বললাম, আমি আপনার সঙ্গে বেডরুমে যেতে আসিনি মিস্টার টেলার, আমি এসেছি আপনাকে সাবধান করতে। যে নিউমোনিক প্লেগের ভয়ে আপনি কোয়ারেন্টাইন জাহাজ থেকে পালিয়ে এসেছেন, সেই রোগ আপনার সারা দেহে ছড়িয়ে পড়েছে। এবার আপনার থেকে তা ছড়াবে গোটা তামাতুলিতে, সেখান থেকে ভারতের বিভিন্ন জায়গায়। আগের বিউবনিক প্লেগের ধাক্কায় আমরা এখনো সামলে উঠতে পারিনি, এই রোগ আরো মারাত্মক, আরো ছোঁয়াচে। শুনে টেলারের মুখ লাল হয়ে উঠল। টেলার বললেন,
কি বলতে চাইছো তুমি, স্পষ্ট করে বলো তো।
আমি ওনাকে তামাতুলি ছেড়ে চলে যেতে বললাম, একেবারে একা, অথবা এখানে থাকলেও আর কারোর সঙ্গে দেখা করতে নিষেধ করলাম। ভেবেছিলাম টেলার রেগে যাবেন, টেলার রাগলেন না, হাসলেন, অদ্ভুত সেই হাসি। আমাকে অবাক করে দিয়ে উনি বললেন,
আমারও মনে হচ্ছিল কোথাও একটা গোলমাল হচ্ছে। ওয়েল, মরতে যখন হবেই, একা মরব কেন, সবাইকে সঙ্গে নিয়ে মরি। একটু বাদেই ম্যাজিক শো দেখতে যাওয়ার কথা, ভেবেছিলাম যাব না, কিন্তু এখন আমায় যেতেই হবে। আমি যাব, সবার সঙ্গে কথা বলবো, হাত মেলাব, প্রভু যিশুর সঙ্গে দেখা করার সময় গোটা তামাটুলি যেন আমার সঙ্গে থাকে, সেটা দেখার দায়িত্ব আমার।
আমি তীব্র প্রতিবাদ করে উঠলাম, সাবধান করে বললাম, তামাতুলির একটি মানুষও যেন ওনার থেকে এই রোগ না পায়। তখন টেলার আমাকে একটা ভয়ঙ্কর কথা বলল,
একজনকে তো আমি এই রোগ উপহার দিয়েই দিয়েছি, তার কাছে অনেক মানুষ আসে, তামাতুলির অনেক মানুষ। আমি ঘরে বসে থাকলেও সে এবার রোগের জীবাণুটা ছড়িয়ে দেবে গোটা শহরে, কি করবে তুমি?
আমি বারবার জিজ্ঞেস করতে থাকি, কে সে? সেই মোড়কের কেট আমাকে কিছুতেই বলল না। আমার মাথা কাজ করছিল না, কোটের মধ্যে থ্রোয়িং নাইফটা লুকানো ছিল, চোখের নিমিষে বুঝতাম পুলিশ টেলারের বুক চিরে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে আমি ঘরের দরজাটা ভেতর থেকে টেনে বন্ধ করে দিলাম। জানলার তলায় স্প্রিং লাগানো ছিটকিনি ছিল, বাইরে লাফিয়ে নেমে ছিটকিনি উপরে তুলে ছেড়ে দিতেই সেটা খাপে খাপে বসে গেল। জানতাম সদর দরজা দিয়ে বেরোতে পারবো না, গ্যাংয়ে থাকার সময় পুলিশের হাত থেকে বাঁচতে বহুবার উঁচু পাঁচিল বেয়ে পালিয়েছি, এখানেও তাই করলাম। পাশেই ভাড়া বাঁধার বাঁশ থাকায় সমস্যাও হলো না খুব একটা। তারপর নদীর ধারে জামাকাপড় বদলে সোজা প্রতিমাদের দিকে গিয়ে যখন বসলাম, ততক্ষণে হিঙ্গনবালা খেলা দেখানো শুরু করেছে। প্রতিমাকে বলেছি এইমাত্র ওদিক থেকে আসছি, জানতাম এই অনুষ্ঠানের ডামাডোলে কেউ আমার এই আধ ঘন্টা না থাকা খেয়াল করবে না।
বুধনিকে কি মারতেই হতো?
উপায় ছিল না, পরদিন ও নিজেই এসেছিল আমার কাছে ওষুধ নিতে, গলা ব্যথা, খুশখুশে কাশি। আমি ওর গায়েও সেই গন্ধ পেলাম। বুঝলাম কেন টেলর বলেছিলেন এমন একজনকে রোগ ছড়িয়েছেন যার কাছে অনেক লোক আসে।
কি দিয়েছিলেন ওকে? বেলেডোনা?
আমার ডাক্তার স্বামী আমায় একটা গল্প বলতেন, গ্রিক পুরাণে তিন বোন ক্লথো মানুষের জীবন সুতো রচনা করে, ল্যাটিসিস সেই সুতোর দৈর্ঘ্য মাপে, আর অ্যাট্রোপস সেই সুতো কেটে দেয়। বেলেডোনা মানে ইতালীয় ভাষায় সুন্দরী রমণী, তাই বেলেডোনা থেকে পাওয়া অ্যাট্রোপিনকেই বেছেছিলাম বুধনির জন্য। আমার উপায় ছিল না। তাছাড়া অ্যাট্রোপিন কাজ করে ধীরে, প্রয়োগের প্রায় ঘণ্টা দুয়েক পরে, সেটাও তো দেখতে হতো।
দারোগাবাবু, আপনাকে সেই প্রথম দিনই জিজ্ঞেস করেছিলাম না, বুধনির চোখের তারা এত কালো কেন? অ্যাট্রোপিন প্রথমে চোখের তারাকে বড় করে দেয়, লোকে ঝাপসা দেখে। বেশি পরিমাণ অ্যাট্রোপিনে প্রথমে গরম লাগতে থাকে, চামড়া শুকিয়ে যায়, আর তারপর শুরু হয় হ্যালিউসিনেশন। সবাই ভাবে একে ভূতে ধরেছে, যেমন বুধনির বেলায় ভেবেছিল। মরার আগে চোখের মনির আকার বেড়ে প্রায় গোটা সাদা অংশকে গিলে ফেলে। এক কথায় ভয়ানক মৃত্যু।
আমার কিছু করার ছিল না, তাড়াতাড়িকে বাঁচাতেই হতো। যখন দেখলাম আপনারা এসে গেছেন, আমাকে বাধ্য হয়ে ওই ঘরে রাত কাটাতে হলো। এই রোগ ছড়ানো বন্ধ করার একমাত্র উপায় রোগীর দেহ আর পোশাক পুড়িয়ে ফেলা। টেলের বেলায় পারা যায়নি, কিন্তু এক্ষেত্রে আমি সেটাই করেছি।
আপনি কি টেলারের পোশাক
আর কি করবে? কয়েকদিন চেষ্টা করেও পুলিশের এভিডেন্স রুমে থাকা সেই পোশাকের নাগাল পায়নি। ডিউটিতে থাকা সিপাই একবার প্রায় দেখে ফেলেছিল আর কি। আবার প্রভু যীশু পথ দেখালেন। সেদিন চার্চের পাদ্রী এসেছিলেন দেখা করতে। এক পেজ বয় এসে জানালো সিপাই নাকি সেই সব পোশাক হোলি ওয়াটার ছেটানোর জন্য নিয়ে এসেছিল, এখন গুদাম ঘরে রাখা। পাদ্রী বললেন কাল সকালে যা করার করবেন। বুঝেছিলাম আজ রাতটুকু আমায় সময় দিয়েছেন প্রভু। চার্চের সবকটা ঘর আমার হাতের তালুর মতো চেনা। কেলির দলে আমার কাজই ছিল লুটপাট সেরে সব পুড়িয়ে দিয়ে আসা।
টেলারকে কবর দেওয়ার সময় তো রোগ ছড়াতে পারত, তখন
সেই জন্যই তো একদিন বেঁচেছিলাম। নাহলে টেলারকে খুনের পর থেকে আমার বাঁচার ইচ্ছে চলে গেছিল চিরকালের মতো। রোগ লক্ষণ দেখা যেতে তিন চার দিন লাগে। সেদিন কবর দেবার সময় যারা উপস্থিত ছিলেন, প্রায় প্রতিদিন তাদের শরীরের খবর নিয়েছি। প্রভু যীশু মঙ্গলময়, রোগ লক্ষণ দেখা যায়নি। যাই হোক, আর কি বলব, মানুষের প্রাণ নেওয়া পাপ, আত্মহত্যাও পাপ। আমি পাপি, জানি নরকেও আমার ঠাই হবে না। আমার জন্য প্রার্থনা করব।
অবরুদ্ধ এক কান্নায় ভেঙে পড়লেন মাদা মেলা। গোটা ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল। সবাই যেন পুতুল হয়ে গেছে, কারো কিছু বলার ক্ষমতা নেই। খানিক বাদে প্রথম কথা বলল তারিণী।
পাপ পুণ্য অপরাধ ক্ষমার হিসেব নিকেশ বড় কঠিন জিনিস মাদাম। আমার মতো মূর্খ মানুষ তার বিচার করতে পারে না। তবে এটুকু বলি, এই ক্ষুদ্র জীবনে যে কয়েকটি মহান মানুষকে দেখার সৌভাগ্য হয়েছে, আপনি তাদের মধ্যে একেবারে প্রথম সারিতে থাকবেন, প্রণাম নেবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার যে হর্থে নতং শচিতু মোষ। দারোগাবাবু, আপনার কাছে একটা দেশলাই বাক্স আছে না?
মৌন তিন ছায়াময় পুরুষ যখন ঝির্ণি নদীর ধার দিয়ে ফিরছেন, দূরে তখন মাদামেলার ছোট্ট কাঠের কুটিরটি গোলাপি লাল আর সোনালি আগুনের শিখায় জ্বলে উঠেছে। স্থানীয় সাঁওতালরা অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারল না। মাদামেলার মৃত্যু হয়েছে প্রায় দিন চারেক হয়ে গেল। মাত্র সাত দিনের মধ্যে পরপর চারটি অস্বাভাবিক মৃত্যুতে গোটা তামাটুলি এখনো শোকস্তব্ধ। গণপতি ছাড়া পেয়েছে, প্রিয়নাথকে প্রায়ই জিরোনিয়া যেতে হচ্ছে নানা দরকারে। বোম্বে আর কলকাতা থেকে খবর এসেছে, প্রাইমারি স্কুলের মাস্টার খগেন্দ্রনাথ নিজের সম্পর্কে যা যা বলেছে তা অক্ষরে অক্ষরে সত্যি। বিপ্লবীদের সঙ্গে তার দূর দূরান্তে কোনো যোগাযোগ নেই। ইংরেজ বাহাদুর সেটাই জেনেছেন যেটা তাঁকে জানানো হয়েছে। মাদাম এলার লিখিত জবানবন্দিতে তিনি শুধু এটাই লিখেছেন, টেলার তার সম্মানহানি করতে গেছিল, তাই তিনি টেলারকে খুন করে লজ্জায় আত্মহত্যা করেছেন। টেলারের মহিলা লোলুপতার কথা সরকারি মহলে জানা ছিল, তারাও এই নিয়ে বিশেষ নাড়াঘাটা করতে চায়নি, এতে আখেরে সরকারেরই বদনাম। আপাতত তামাটুলির নতুন সুপারিনটেন্ডেন্ট কে হবেন তা ঠিক হয়নি। অনেকে বলছেন হারপার সাহেবকেই হয়তো দায়িত্ব নিতে হবে। দালান তৈরির কাজ অবশ্য চলছে পুরো দমে। সকালে তারিণী গিয়ে খানিক সেই কাজ দেখে মিস্ত্রিদের সঙ্গে গল্পও জুড়ে এসেছে। জমিদার বাড়িতে গণপতির দলের সাজো সাজো রব। খবর এসেছে প্রিয়নাথ বোস এবার সার্কাস নিয়ে রেঙ্গুন যাবেন, দলের সবাইকে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতা পৌঁছতে হবে। সবাই বাক্স প্যাঁচড়া গুছোচ্ছে, গণপতি তদারক করছে। এমন সময় তারিণী এসে হাসি মুখে দাঁড়াল।
চলে যাচ্ছ ভাই?
হ্যাঁ, জানি না আবার কবে দেখা হবে, তবে তোমায় অশেষ ধন্যবাদ। তুমি না থাকলে এতদিনে ফাঁসির দড়ি গলায় পড়ে ঝুলতে হতো। বুকে এসো ভাই।
গণপতি তারিণীকে জড়িয়ে ধরল। পাশেই হরিমতি ছিল, সুযোগ বুঝে সেও ঢিপ করে তারিণীকে একটা প্রণাম ঠুকল।
থাক থাক, সাবধানে যেও। আর হ্যাঁ, যাবার আগে আমার সেই প্রশ্নটা জবাব দিয়ে যাও গণপতি, কিছু না মনে একটু শান্তি পাই।
কোন প্রশ্ন?
সেই যে শেষের দিন তোমায় জিজ্ঞেস করেছিলাম কিভাবে ক্যাচিং দ্য বুলেট দেখানো হয়, তা আমি প্রথম দিনই জিজ্ঞেস করেছিলাম তোমায়, তুমি বলনি। পরের দিন বিপিন বলার পর বললে। আমি জিজ্ঞেস করলাম আগে বলনি কেন, এ হল সেই প্রশ্নটা।
এর আর কি জবাব দেব, বলিনি তার কারণ ম্যাজিসিয়ানদের নিজেদের ম্যাজিকের তুক বলতে নেই, সবাই সব জেনে গেলে মুশকিল।
তা বলে যখন নিজের জীবন অবধি যেতে পারে তখনও তুমি বলবে না? আর আমরা তো ম্যাজিশিয়ান নই যে শিখে নেব। এই তো বিপিন বলল, ও না বললে তো বুঝতেই পারতাম না।
কি বুঝতে পারতে না?
এই যে তুমি নন্তুর খুনিকে আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছ প্রথম থেকে।
কি বলতে চাইছ তুমি?
হিঙ্গন মানে হরিমতির সঙ্গে সুশীলার একদম বনে না, সে দুঃখ করে আমার স্ত্রীকে বলেছে। এও বলেছে সার্কাসে সে টিকেই আছে তোমার জন্যে, তুমি সার্কাস ছাড়লেই হরিমতিকে আবার সেই আগের অনিশ্চিত জীবনে ফিরে যেতে হবে, সে তো পালাতেও পারবে না। তো সব ঠিকঠাকই চলছিল, সমস্যা হলো এই তামাটুলিতে এসে জানা গেল নন্তু আসলে পুলিশের চর, সে তোমাকে লোভ দেখাল, তুমিও লোভে পড়ে গেলে, সার্কাস ছেড়ে অন্য কোথাও চলে যাবার কথা ভাবলে। হিঙ্গন সিঁদুরে মেঘ দেখল, সে এত ভাবতে পারে না, সে শুধু নিজের সামান্য ভালো থাকাটুকু বুঝতে পারে। সে বুঝল তুমি চলে গেলে তার সমূহ বিপদ, আর এই বিপদের কারণ নন্তু। চট করে ভেবে একটা উপায় তার মাথায় এলো, আর নন্তুর দুর্ভাগ্য নন্তু নিজেই নিজের সেই বিপদ ডেকে আনল। সেদিন টেলারের সঙ্গে দেখা না করতে পারায় তুমি যখন নন্তুকেই খেলা দেখাতে বললে, হরিমতি দেখল এই তার শেষ সুযোগ। নন্তু কোনো দিন খেলা দেখায় না, কাঠের বাক্স থাকে হরিমতির কাছে, আমি নিশ্চিত হরিমতি সেই গুলি বদলে দিয়েছিল।
হরিমতির মুখ ফ্যাকাশে রক্তশূন্য হয়ে গেছে, যেন এখনই অজ্ঞান হয়ে পড়বে। গণপতি কাঁপা গলায় বলল,
কেউ কেউ দেখেনি, কিন্তু আমি নিজের চোখে দেখলাম, হরি অনায়াসে বাক্স থেকে গুলি বার করে নন্তুর হাতে দিল। নন্তু হরিকে অবিশ্বাস করতে পারেনি, যে মুহূর্তে গুলি নন্তুর কপাল ভেদ করে গেল আমি পুছে গেলাম কি হয়েছে। এই মেয়েরা অদ্ভুত জাত ভাই, ভালোবাসার জন্য প্রাণ দিতেও পারে, আবার নিতেও পিছপা হয় না। আমি কি করব বলো? ওর নাম বলে দেব, এ কি সম্ভব?
কি জানি, হয়তো আমিও তোমার জায়গায় থাকলে এটাই করতাম। তবে তোমাদের ভয় নেই, পুলিশ এই কেসে বিপ্লবীদের কোনো অ্যাঙ্গেল খুঁজে পায়নি, তাই নন্তুর মৃত্যু তাদের কাছে দুর্ঘটনা মাত্র। আমি শুধু গোটা ছবিটার হারিয়ে যাওয়া টুকরোগুলোকে খুঁজে বার করছি নিজে শখে, কাউকে জানিয়ে বাহবা নেব বলে না।
সেদিন বিকেলেই গণপতিদের গোটা দল কলকাতার দিকে রওনা হল। তারিণী, জমিদারবাবু, মাস্টারমশাই সহ অনেকেই এসেছিলেন বিদায় জানাতে। সবাই ফিরে গেলে দাঁড়িয়ে রইল শুধু খগেন আর তারিণী। আচমকা তারিণী বলল,
আচ্ছা মাস্টারমশাই, আপনি উত্তমাকে সত্যি সত্যি ভালোবাসেন?
লাজুক হাসি হেসে খগেন বলল,
তাই তো মনে হয়। বিয়ে করবেন ওকে?
করব।
ও তো খ্রিস্টান, সমস্যা হবে না?
সমস্যা আর কোথায়, আমার তিনকুলে কাছের মানুষ আর কেউ নেই, বাকি জীবন এই তামাটুলিতেই থাকব। এখানে আপনাদের শহুরে বাবুদের মতন এত জাতপাতের বিচার নেই।
আচ্ছা, তবে এটা বলুন দেখি, আপনি গভীর রাতে কেন আলো জেলে সংকেত দেন?
খগেনের মুখ বিস্ময়ে হাঁ হয়ে গেল।
আচ্ছা ঠিক আছে, ছাড়ুন। এটা বলুন দেখি, কিছুদিন আগে দালান তৈরির সময় একজন সাঁওতাল মেয়ে পড়ে যায়, শ্রমিকরা দৌড়ে আসে, গণপতিরাও এসেছিল, আপনিও কি দৌড়ে এসেছিলেন?
না 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 না, কিছু একটা ভুল হচ্ছে, আমি উল্টো দিক থেকে আসছিলাম, আমার ঠিক সামনেই মেয়েটি উল্টে পড়ে। আমি খোঁড়া মানুষ, একা কি করে ওঠাবো? কুলিকামিনরা দৌড়ে এসে ওকে তুলে ধরে, তারও কিছু বাদে গণপতির এসে পৌঁছায়।
অনেক ধন্যবাদ, এটাই শুনতে চেয়েছিলাম। আচ্ছা আসি
বলে তারিণী যখন দ্রুত পদে পা বাড়াল, পিছনে খগেন তখনও তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। জমিদার বাড়িতে নিজের ঘরে ঢুকে তারিণী দেখল মাখন প্রায় সবকিছুই গুছিয়ে রেখেছে। প্রিয়নাথ জানিয়েছেন তাঁদের তামাটুলিতে থাকার মেয়াদ শেষ, কাল সকালেই কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন তারা। মাখন খোকাকে একটা লাল আলোয়ান দিয়ে জড়িয়ে নাচিয়ে নাচিয়ে ঘুম পাড়াচ্ছে আর গল্প করছে। উত্তমা এসেছে দেখা করতে।
মিষ্টি গো দিদি, আবার আসবে তো?
দেখি তোমার জামাইবাবু যদি আবার আনেন।
তাছাড়া তুমি একবার ঘুরে এসো কলকাতায় আমার বাড়িতে, আপনি একটু আমাদের ঠিকানাটা ওকে দিয়ে দিন না।
দেব, তবে একটা শর্তে। উত্তমাকে আমার একটা প্রশ্ন আছে, একেবারে সত্যি কথা বলতে হবে, কিন্তু কথা দিচ্ছি কেউ জানবে না, দরকার হলে আমি মাখনকে অন্য ঘরে পাঠিয়ে দিচ্ছি।
দরকার নেই, কি প্রশ্ন বলুন।
তুমি রাতারাতি জার্মান মাউজার বন্দুকটা কোথায় লুকোলে?
উত্তমার মুখে একটি পেশিও কোঁচকাল না। খানিক চুপ করে থাকার পর ঠোঁটের কোণে একটা মৃদু হাসি দেখা দিল।
ধরে ফেলেছেন, আমি জানতাম আপনি পারবেন, কি করে ধরলেন?
একে তো খগেন বলছে রাতে সে কোনো সংকেতের কথা জানে না, কিন্তু তুমি নিজে স্বীকার করেছো তুমি সংকেত পাঠাও। কাকে? তোমার সঙ্গে সরলা বলে যে মেয়েটি থাকে, তার পক্ষে মাউজার পিস্তল না দেখলে ক্যাটালগ দেখে চিহ্নিত করা অসম্ভব, কিন্তু সে করেছে, সুতরাং সে পিস্তল তো আছে, কল্পনা নয়, কিন্তু কোথায় আছে? আর তখনই আমার মনে পড়ল নন্তুর সেই বিপ্লবীকে চিনে নেওয়ার দিনের কথা। পুলিশের বয়ান আর বিপিনের বয়ানে সমস্যা ছিল, পুলিশ বলে সাঁওতালকে পড়ে যেতে দেখে মাস্টার দৌড়ে আসেন, কিন্তু তিনি খোঁড়া মানুষ, লাঠি নিয়ে চলেন, দৌড়বেন কি করে? তিনি তো আগেই সেদিক পানে আসছিলেন, তখন তো নন্তুর কিছু মনে হয়নি। আসলে নন্তু সেই বিপ্লবীকে দৌড়ে পালাতে দেখেছিল পিছন থেকে, ওর মাথা পরিষ্কার, দৌড়নোটা মনে রেখে দিয়েছিল, এ এমন মানুষ যে হাঁটে স্বাভাবিকভাবে কিন্তু দৌড়নোর সময় ল্যাংচায়। এর মানে একটাই, সেই কুলি কামিনদের মধ্যে কেউ, কিন্তু কে? বার করতে বেশি সময় লাগবে না, বিহারি কুলিদের মধ্যে খুব বেশি অন্য জাতের লোক নেই, একজনই আছে, কেউ বলে সে মারাঠি, কেউ বলে বাঙালি। আর সকালেই এক কামিন আমায় বলল, সে যে কে কেউ জানে না। তুমি জানো?
জানি, আমার হারিয়ে যাওয়া দাদা। ইনি গিরীন্দ্রনাথ দত্তগুপ্ত নামে দ্রাবিড় ভাইদের খুন করেছিলেন। ওর আসল নাম শচীন। তামাটুলিতে আমি আছি এই খবর ওর কাছে ছিল, তাই পুলিশে যে এখানে এসেছে। মাঝে মাঝে রাতে আলোর সংকেত পাঠায়, আমি লুকিয়ে খাবার দাবার দিয়ে আসি। সেদিন ওই আমায় বলল পুলিশের খোঁচর আছে আশেপাশে, বন্দুকটা লুকিয়ে রাখতে হবে।
সে বন্দুক কোথায় উত্তমা?
তা আমি কেমন করে বলবো, সে তো আপনি বলবেন।
রহস্য করো না উত্তমা, জানো আমি এখনো তোমায় পুলিশে দিতে পারি। পুলিশ স্বদেশীদের হন্যে হয়ে খুঁজছে।
সে আর জানি না, কিন্তু আপনি আমায় পুলিশে দেবেন না আমি জানি।
পিস্তলটা কোথায়?
এমন একজনের কাছে গচ্ছিত রেখেছি যার নাগাল পাওয়া আপনার পক্ষে অসম্ভব।
তুমি বলবে কি না বলো।
উত্তমা চোখের ইশারা করতেই লজ্জা লজ্জা মুখে খোকার জামা কাপড়ের পুঁটলি থেকে খয়েরি বাঁট আর কালচে লম্বা নলের মাউজার C-78 ওভেনডর্ফ রিভলভারটা বার করে দিল মাখন।
আগের দিন এটা গচ্ছিত রাখতেই তো এসেছিলাম, কি এবার খুশি তো?
তারিণী কোনো জবাব দিল না, শুধু মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ল। মাস কয়েক পরে তারিণীর কাছে গ্রেট বেঙ্গল সার্কাস থেকে একটা চিঠি এলো। তাতে লেখা ছিল,
ভাই তারিণী, এই চিঠি যখন
তোমার কাছে পৌঁছবে তখন আমি রেঙ্গুনের পথে। এখানে এসে অবধি নানা পরিবর্তন দেখতে পাচ্ছি। দাদার সঙ্গে প্রিয়নাথ বাবুর নানা অর্থনৈতিক কারণে সংঘাত বেঁধেছে, ফলে সার্কাসে এখন স্পষ্টই দুটি দল, একটি মতিলালের আর অন্যটি প্রিয়নাথের। সুশীলার সেই আগের গোলগোলাও অনেকটাই কমেছে। তবে আশা রাখি একদিন আমি আর হরিমতি মিলে নতুন সার্কাসের দল খুলতে পারব। যে কথা বলতে তোমায় এই চিঠি লেখা, শুধুমাত্র হরিকে আড়াল করার জন্য আমি নীরব ছিলাম না। তামাটুলিতে আচমকা আমার যাওয়া, সেখানে থেকে দালানের অগ্রগতি দেখার পিছনেও এমন একটি চালিকা শক্তি ছিল যা এই চিঠিতে লেখা সম্ভব নয়। মায়ের আদেশ বলে ধরে নিতে পারো। যখন দেখলাম বিনা অপরাধে আমারই এক ভাইকে এক হিংস্র হায়না আক্রমণে উদ্যত, তখন আমাকে তো কিছু করতেই হতো, বল? ভাইকে রক্ষা তো ভাইয়েরই কর্তব্য। তুমি হরিকে ক্ষমা করে দাও, হাতের কাজটা ওর হলেও অজান্তেও আমার আজ্ঞাই পালন করেছে বলে বিশ্বাস রেখো। বৌঠানকে প্রণাম, আর খোকাকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানিও। ইতি তোমার বন্ধু শ্রী গণপতি চক্রবর্তী, গ্রেট বেঙ্গল সার্কাস।
এখনকার মতো গপ্প মিলে থেকে সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। টিল দেন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লে লিস্ট।